exclusively on FusionBD.com.
অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরে। ডরের আরেকটি আনকোর এপিসোড। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা গত সপ্তাহে সুমনকে একেবারে লেজের দিকে পেয়েছিলাম, ঠিক লেজ বলব না, অনুষ্ঠানের শেষের দিকে। আজকে সুমনকে আমরা একেবারে শুরুতেই পাচ্ছি। সুমন, একটু মোস্ট ওয়েলকাম বা ওয়েলকাম কিছু বলে শুরু করা যাক।
আচ্ছা, আমি আসলে সবাইকে ওয়েলকামই করতে, আসলে আমি সবাইকে ওয়েলকাম করবো কিনা জানি না, মানে আমি নিজেই ওয়েলকাম হচ্ছি, মানে হয়তো একটা দীর্ঘ বিরতির পর, মানে অনেয়ারে দীর্ঘ বিরতির পর সবার সাথে আবার কথা হচ্ছে। সো আশা করি এটা কন্টিনিউ হতে থাকবে। এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকেই অনেকে চেয়েছেন,
অনেকে মিস করেছে,
মিস করেছে।
এবং ডর নিয়ে যে কথাবার্তাগুলো সবসময় আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে একেবারে শুরুর দিককার ডর চাই, সুমন রেহান যে ডরটা করেছিল সেই ডরটা চাই। আমরা চেষ্টা করছি পূর্বের ফ্লেভারটা ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাট ওই একটা কথা বলতে হবে যে অনেক দূর হেঁটে এসে অনেক পূর্বে ফিরে যাওয়াটা কঠিন। আর
হয়তো আমরা পূর্বে ফিরে যাব, একটু ভিন্নভাবে ফিরে যাব।
এবং রেহানকে ওইভাবে পাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ রেহানের আপনারা জানেন যে রাতের বেলা যে শোটা হয় একটা থেকে তিনটা পর্যন্ত, পাঁচ দিন বোধহয় শোটা হয়, এবং বৃহস্পতিবারও শোটা থাকে। তো সেই জায়গাটা থেকে রাত একটা থেকে তিনটা পর্যন্ত লাইভ থেকে আবার এগারোটা থেকে একটা পর্যন্ত, ইটস রিয়েলি ডিফিকাল্ট। বাট সুমনকে আপনারা কন্টিনিউয়াসলি এখন পাবেন।
তবে একটা জিনিস আমরা অ্যানাউন্স করতে চাই যে, বা এই জিনিসটা আরো একবার বলতে চাই যে, আমরা সবসময় পাবলিকের যে ডিমান্ড থাকে
সেটাকে
ওইটাতে আমরা প্রায়োরিটি দিই। আপনারা যদি চিন্তা করেন, ডরের চেঞ্জেসগুলো কিন্তু এই ডিমান্ডের উপর বেস করেই এসছে, এবং ভবিষ্যতে যেই ধরনের চেঞ্জ আসবে সেটাও পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করেই হবে। এমন না যে পাবলিক চিল্লায় যাচ্ছে আর আমরা কানে নিচ্ছি না, তাহলে এটা ভুল।
ওকে, সো আজকের ডরে আমাদের সঙ্গে বেশ কয়েক পর্ব ধরে যিনি আছেন, আমাদের প্রিয় হক ভাই, তিনিও আছেন আমাদের সঙ্গে। তিনি তার গল্প শেয়ার করবেন, কারণ তার জীবনে যত ভৌতিক ঘটনা ঘটেছে সেটা দিয়ে মোটামুটি একটা মোটা আকারের বই লিখে ফেলা যায়। তো তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি শেয়ার করবেন। এবং বেশ কিছু গেস্টকে আমরা পেয়েছি যারা আজকে তাদের জীবনের ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনাগুলো শেয়ার করবেন। সো আমরা কাকে দিয়ে শুরু করতে পারি? আমার সামনে যিনি আছেন, আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ সবুজ সরকার।
সবুজ সরকার, আপনার বাড়ি হচ্ছে রংপুরে?
আমার দেশের বাড়ি রংপুরে, আমি জবের পারপাসে এখন চট্টগ্রামে আছি।
চট্টগ্রামে আছেন, ওকে। কিছুদিন আগে আপনি ফেসবুকে নক করেছিলেন আমাকে, সো আপনি ডরের জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আপনি বেশ কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন গ্রামের বিভিন্ন জায়গা থেকে, আজকে আপনি সেটা শেয়ার করতে চাচ্ছেন, রাইট? সো আপনাকে দিয়ে আমরা শুরু করি।
ধন্যবাদ কিবরিয়া ভাই। অ্যাকচুয়ালি আমি সবুজ সরকার এখানে আসার জন্য অনেক চেষ্টা করছি, তো ধন্যবাদ আপনাদের সকলকে, এবিসি রেডিওকে। আজকের আগ পর্যন্ত এরকম কোন প্রোগ্রামে আসেনি, যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।
আচ্ছা সবুজ ভাই, আপনার ভুল ত্রুটি হচ্ছে কিছু হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা করার কারণে সবাই ভাবেন আমরা একটা আড্ডার মধ্যে বসছি, আমরা ভৌতিক গল্পগুলো একজন আরেকজনের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো, দ্যাটস ইট। এবং আমাদের এই শেয়ারিংটা মানুষজন যারা রেডিওর থ্রুতে শুনছে তাদেরও একটা এক ধরনের এক্সপিরিয়েন্স হবে। সো আপনি নিশ্চিন্তে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন।
সুমন ভাই, তো আসলে ডরের পাগল আমি সেই ডরের শুরু থেকে, যখন থেকে ডরের অ্যাডটা হয় তখন থেকে আমি কান পেতে থাকি যে ডরটা কখন আমি কখন শুনব। তো তখন যে কোনো কারণবশত আমার আম্মা স্ট্রোক করে, আম্মা মারা যায়। তো আম্মা মারা যাওয়ার চার দিন পরে ডরের প্রথম পর্বটা শুরু হয়, এবং আমি কিন্তু সেই একটা দুঃখজনক মুহূর্তে আমি সেই ডরের প্রথম পর্বটা মিস করে নি। তো সেইখান থেকে আমি ডর শুনি যতটুকু সম্ভব হয়। তো আসলে আমার জীবনে কোনো এক্সপিরিয়েন্স ওইভাবে আমি করতে পারিনি, দু একটা ছোটখাটো বিষয় ছাড়া। তো আমার একটা শখ ছিল যে আমি ভয় পেতে ভালোবাসি। তো এবার দেশের বাড়িতে গেলাম এক সপ্তাহের ছুটিতে, তো আমার মন চাইলো যে আমি একটা দেশের বাড়ি স্যার রংপুরে, তো আমার মন চাইলো যে আমি একটা হন্টেড প্লেসে বা কোনো শ্মশানে যেখানে আসলে কিছু ঘটে আমি নিজে একটু সশরীরে এক্সপিরিয়েন্স করতে চাই। তো একটা শ্মশানের খোঁজ পেলাম আমি এবং আমার ভাগিনা নাজমুল, আমরা দুজনে সেখানে যাই আনুমানিক রাত্রে দেড়টার দিকে। তো সেখানে যাওয়ার পরে তো নাজমুলকে আমি বললাম যে নাজমুল তুমি আমার থেকে কমপক্ষে 20-30 হাত দূরে থাকবা, কারণ দুইজন একসাথে থাকলে মোবাইল টোবাইলে কথা বললে আসলে হয়তো ফিল করবো না, তো তুমি একটু দূরে থাকো আমি একটু দূরে থাকি।
কয়টার দিকে গেছেন?
আনুমানিক রাত দেড়টার পরে, এবং খুবই নির্জন গ্রামের এলাকায়, মানে একটা ব্যাঙের লাভ দিলেও মনে হচ্ছে যে একটা কিছু হচ্ছে। তো যাই হোক, সেখানে আমরা যাওয়ার পরে আসলে ওইভাবে অশরীরী কোনো কিছু ফিল করিনি, বাট রাত্র দেড়টার পরে নির্জন এলাকায় বাজার বা কোনো একটা শ্মশানে কোনো জনমানবহীন এলাকায় ভয় যে কত প্রকার কি কি লাগতে পারে, আমরা দুজন মানুষ থাকার পরেও কোনো কিছু না দেখেও এমনটা ফিল হয়েছে যে আমরা 5-7 মিনিটের পরে, মানে দুজন এখান থেকে বলতেছে যে ভাবিনা বলতেছে বাজান আর দরকার নাই, এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি চলো, প্রয়োজনে তোমার এক্সপিরিয়েন্স লাগলে আমরা কোনো হন্টেড মুভি দেখবো, বাট এইরকম কোন জায়গায় এক্সপিরিয়েন্স করার কোনো প্রয়োজন নেই। তো পরবর্তীতে আমরাও চলে আসলাম এখান থেকে। আসলে ভয় জিনিসটা এরকম, যদি আমরা ওইভাবে নিজেরা শুনি ওইভাবে পাওয়া সম্ভব না।
সবুজ ভাই, আপনার প্রথম ঘটনায় আমরা যাচ্ছি, প্রথম ঘটনায় যাওয়ার আগে যেটা একটু বলতে চাই, আপনি হয়তোবা একটু অনেকেই হয় একটু নার্ভাসনেসের কারণে হয়ে যায়, হয়তো আমরা একটু দ্রুত যাচ্ছি, আপনি একটু দ্রুত যাচ্ছেন, হয়তো অনেকের ক্যাচ করতে সমস্যা হচ্ছে স্টোরিগুলো। তো আমার মনে হয় একটু আস্তে আস্তে গেলে যারা রেডিওতে শুনছে বা এখানে আমরা যারা আছি স্টোরিটা একটু বুঝতে ভালো হবে। আপনি প্রথম স্টোরিটা শুরু করেন।
আসলে আমি জার্নি আসছিলাম, এই জন্য আমার মনে হচ্ছে আমি এখনো গাড়িতে আছি, আমি একটু নার্ভাসও ছিলাম। প্রথম স্টোরিটা হচ্ছে রাসেল হাওলাদার আমার এক কলিগ, তার থেকে নেওয়া। তো রাসেল হাওলাদার স্যার যে ঘটনাটা শেয়ার করছে আমি তার মতো করে তার সেই ঘটনাটা শেয়ার করতেছি। বাড়ি হচ্ছে বাগেরহাটে খুলনা, কালীবাড়ি গ্রাম, খুলনা বাগেরহাট মোড়লগঞ্জ কালীবাড়ি। তো সেখানে এক হিন্দু পরিবার, তার বাবা শিক্ষক, সেই শিক্ষকের এক মেয়ে নাম হচ্ছে রীতা। তো আমাদের মুসলমান পরিবারে আছে যে জিনিসটা যে চাচাতো ভাই মামাতো ভাই এ ধরনের কিন্তু বিয়ে শাদী হয়ে থাকে, হিন্দু ফ্যামিলিতে এগুলো নাকি নিষেধ আছে। তো যে কোনো কারণবশত তারা এই রীতা তার এক চাচাতো ভাইয়ের সাথে, নাম হচ্ছে বিকাশ, একটা প্রেমের গভীর সম্পর্কে জড়ায়। ফ্যামিলিগতভাবে জিনিসটা তারা নিতে চায় না বা নিতে পারে না। একটা পর্যায়ে ওই রীতার বাবা রীতাকে নিয়ে ইন্ডিয়া চলে যায় বিয়ে না দেওয়ার জন্য, এবং ওদের সাথে যেন সম্পর্কটা বিচ্ছেদ ঘটে। ইন্ডিয়া নিয়ে গিয়ে তাদের আত্মীয় আছে সেখানে তাকে রেখে আসে, আসার পরে বিকাশকে বিয়ে করিয়ে দেওয়া হয়। তখন আসলে এটা আজকে থেকে অনেক বছর আগের কথা, মোবাইল টোবাইল এরকম যুগ ছিল না। তো রীতা জানতে পারে প্রায় 3 মাস পরে যে বিকাশ বিয়ে করে ফেলছে বাংলাদেশে। তখন সে ইন্ডিয়া থেকে চলে আসে, যে কোনো পারপাসে চলে আসে। আসার পর বিকাশের সাথে মিট করার ব্যবস্থা করে যে তুমি আমাকে কেন ঠকাইলা, এরকম করলা। তো বিকাশ তখন অলরেডি 2-3 মাস হয়ে গেছে বিয়ের বয়স। তো তখন সে চিন্তা করতেছে যে এখন এটা আর সম্ভব না, তুমি তোমার মতো জীবন সাথী বেছে নাও, আমি আমার মতো ভালো আছি, ফ্যামিলি বিয়ে করেই ফেলছে। তখন রীতা তাদের বাড়ির পাশে একটা আম গাছের সাথে রাত্রের বেলা সুইসাইড করে। সুইসাইড করার পর কোনো নোট লিখে যায় না। তো পরবর্তীতে এই রীতাকে যখন তারা সৎকার করতে যায়, আগুন দেওয়ার আগেই লাশটা মোচড় দিয়ে উঠতেছে। তো সবাই চিন্তা করতেছে কি এটা তো নিশ্চিত করা হয়েছে যে মারা গেছে, এবং আম গাছের সাথে ঝুলেছিল এটা নামানো হয়েছে, নিশ্চিত করা হয়েছে মারা গেছে। এখন সৎকার করার সময় এটা লাশটা মোচড় দিয়ে উঠতেছে, এটা একটা অবশ্যই প্যারানর্মাল বিষয় বা এটা নিয়ে একটা ভয়ের বিষয়। তো একটা সময় পরে তারা এটা অনেক ইয়া করে, যখন আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পরেও লাশটা বারবার এরকম উঠে যাচ্ছে, লড়তেছে। যাই হোক, যে কোনোভাবে সৎকার করা হয়। তো সৎকার করার পরে ওই এলাকায় প্রত্যেক রাত্রে রীতা তাদের ফ্যামিলি মেম্বার এবং ওই বিকাশের বাড়িতে রাত্রের বেলা তারা সেই রীতার সাউন্ড শুনতে পায়। রীতা নাকি ডাকে, নাম ধরে ডাকে। একটা সময় এলাকায়, এখন থেকে আরো 15 বছর আগের ঘটনা প্রায়, ওরা সবাই একটা ভয় পাচ্ছে যে কখন বুঝি রীতা আসে রাতে। তো সবাই সন্ধ্যা হলে ধরে ধরে জানালা।
এটা কি মানে ডাকে বলতে কি কোনো পার্টিকুলার
পার্সনকে ডাকে বলতে, ওই যে বিকাশ যার সাথে তার সম্পর্ক ছিল সেই বিকাশকে বেশি ডাকে, এবং রীতার একটা ছোট বোন ছিল তাকে নাকি খুব বেশি ভালোবাসত, সেই ছোট বোনটাকেও ডাকে, তার নাম পুতুল, পুতুলকেও ডাকে। মানে এলাকার প্রায় অনেকের বাড়িতে এই ডাকটা, মানে রীতার ডাক তারা শুনতে পায়। তো শুনতে পাওয়ার পরে এক সময় তারা চিন্তা করে যে, মানে সন্ধ্যার পরেই তারা দরজা জানালা বন্ধ করে দিয়ে ওই ওর ভয়টা কাজ করে সবার মধ্যে। তো একটা সময় তারা এই জিনিসটা করতে করতে বিরক্ত হয়ে যায় যে প্রতিদিনই হচ্ছে। ওই এলাকায় আরেকজন ব্যক্তির নাম হচ্ছে গণেশ। তো সেই গণেশ, আবার আপনি জানেন যে খুলনা জেলায় আপনার চিংড়ি মাছের চাষ করা হয়, মাছের ঘের বলা হয়, তো সেগুলো পাহারা দেওয়ার জন্য কিছু পাহারাদার রাখা হয়। সেই গণেশ হচ্ছে সেই চিংড়ি মাছের ঘের পাহারা দেয় রাত্রে। তো সবাই ভয় পায়, মোটামুটি দরজা জানলা দেয়, কিন্তু ওর তো এটা ডিউটি, ওর তো কাজটা করতে হবে রাত্রে। তো অনেক সাহস নিয়ে একটা সময় সে চিন্তা করে যে ও ভয়টয় কাজ করলে হবে না, আমাকে তো আমার চাকরি বাঁচাইতে হবে, আমার কাজ করতে হবে। তো সে একদিন এরকম ওই রীতাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল রাত্রের বেলা পাহারা দিতে ঘের। তো তখন ওই রীতা তাকে ডাক দেয়, এই গণেশ সামনে যাস না, মানে আমাকে যে শেয়ার করছে আমি আসলে তার মতো করে বলতে পারতেছি না, অনেক মানে ভয়ের ব্যাপার ছিল এটা যে এই গণেশ সামনে আগাস না, মানে এরকম করে বলতেছে। গণেশ চিন্তা করলো যে কে বলে, কোথাও তো কিছু দেখি না। একটা সময় পরে গণেশ আবার আগায়, তো আবার ডাক দেয় গণেশকে যে গণেশ সামনে আর যাস না, তোর বিপদ আছে। কিন্তু তো গণেশ বলে যে আমি যদি সামনে না যাই তাহলে মাছের ঘের পাহারা দিবে কে, তোর বাপ, মানে এরকম একটা কথা বলে বসে। তো ওইরকম কথা যখন বলে আবার সামনে আগাতে যায়, তখন সামনে একটা কাফুলা গাছ বলে অনেকে, অন্যান্য দেশে অনেক না অন্য নাম থাকতে পারে, ওই গণেশ দেখতেছে যে কাফুলা গাছের মধ্যে সাদা শাড়ি পরা, প্রায় 10-12 হাত চুল সামনের দিকে হেলানো, মানে ফেস দেখা যাচ্ছে না, সামনে দিয়ে চুলগুলো ফেলে দিয়ে রাখছে, সাদা শাড়ি পরা। তো তখন তো গণেশ এক প্রকার ভয় পেয়ে যায়। তো ভয় পেলেও সে চিন্তা করতেছে যে আমাকে তো আমার কাজটা করতে হবে, তা আমি যদি এখন ভয় পাই, এখন যদি দৌড় দিই তাও তো এটা আমাকে অ্যাটাক করবে, তা আমি ওকেও আমি একটু ভয় মানে ইয়া করি, ওর সাথে কথোপকথন হয়, এরকম বলে যে তুই কি চাস আমার কাছে, আমি তো গরিব মানুষ, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তোর ক্ষতি যে করছে ওই বিকাশের কথা বলে যে তুই যদি ওর কোনো প্রেতাত্মা হয়ে থাকিস রিতার, তাহলে বিকাশের ইয়া ব্যাপার এটা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমার সামনে কেন বাধা দিচ্ছিস। এরকম কথোপকথনের এক পর্যায়ে প্রেতাত্মা বলবো বা যেটাই বলবো সেই অশরীরীটা তাকে এক পর্যায়ে ধরে প্রায় এমন জোরে একটা মানে কি বলবো এটাকে মেলা মারে আর কি, যেটাকে বলা হয় যে ফিক্কা মারে ফেলাই দেয় আর কি। প্রায় 20-30 হাত দূরে গিয়ে একটা ছোট একটা পুষ্করিণীর মতো থাকে, তো সেই পুষ্করিণীর মধ্যে গিয়ে পড়ে হচ্ছে গণেশ। তো গণেশ ওইখানে পড়ে তো চিল্লাচিল্লি করে, এবং যেই কাফুলা গাছটার মধ্যে সে দাঁড়ানো ছিল বা ওইখানে ছিল সেই কাফুলা গাছটাকে তুলে ফেলে, যেই গাছটা নাকি আমাকে রাসেল ভাই যেই ঘটনাটা যে বলছে, সে বলছে যে গাছটা আমার মনে হয় যে 8-10 জন মানুষও এটা তুলে ফেলা সম্ভব না মানুষের হাত দিয়ে। সেই গাছটাকে উপড়িয়ে ফেলে পাশেই আবার সেই যে ডোবাটা ছিল সেই ডোবাটার পাশেই আবার ওই গণেশের বাড়ি ছিল। তো সেই গণেশের বাড়ির একটা ঘরের একটা এক কোণায় ওই গাছটা দিয়ে একটা আছাড় মারা হয় বা বাড়ি মারা হয়, ঘরের অর্ধেকটা প্রায় তখন ধসে পড়ে। তো এই পর্যায়ে তখন গ্রামের মানুষজন ছুটে আসে, লাইট টাইট নিয়ে ছুটে আসে, দেখে যে গণেশ ওই পুষ্করিণীতে পড়ে আছে এবং ওই কাফুলা গাছটা তোলা। এই গাছটা তো আসলে কোনো ক্যারেন্ট ছাড়া
ঘরের একটা অংশ ভাঙা,
ঘরের একটা অংশ ভাঙা, এবং ওই গাছটা ওই ঘরের একটা অংশ যেখানে ভাঙা ওইখানে মানে ফেলানো, এটা আসলে কোনো ক্যারেন্ট।
আচ্ছা একটু আমাকে বলেন তো, আমি একটু থামাচ্ছি, যে গাছটা আর ঘরের দূরত্ব কতটুকু ছিল?
গাছটা আর ঘরের দূরত্ব রাসেল ভাইয়ের ভাষ্যমত এটা প্রায় 50 গজ।
আচ্ছা এটা কি এমন যে গাছটা কোনোভাবে যদি হেলে পড়ে তাহলে ওই বাড়িতে যে পড়ার কথা?
না না, আসলে হেলে পড়লেও এটা বাড়িতে যাওয়া কোনোভাবে সম্ভব না। 50 গজ এটা অবশ্যই আমরা বুঝি, একটা গাছ 50 গজ তো অবশ্যই হয় না, কাফুলা গাছ এটা হয়তো 10-15 গজ হয়।
আচ্ছা
তো এবং সব থেকে বড় যে বিষয়টা, গণেশ এখনো বেঁচে আছে, এবং সেই গণেশকে যে ফেলে দেওয়া হয়েছে সেই রাস্তা থেকে সেই কাফুলা গাছ থেকে প্রায় 20-30 ফিট দূরে যে ডোবাটা, সেই ডোবার মধ্যে, এটা ওর নিজের মানে সশরীর এক্সপিরিয়েন্স, এটা 20-30 ফুট দূরে ডোবার মধ্যে তাকে পাওয়া যায়, এবং সেই কাফুলা গাছটা তুলে তার ঘরের একটা কোনারে মারছে যে ওইরকম পাওয়া যায়। তো পরবর্তীতে তার চিন্তা করে যে হয়তো রিতার যে সৎকারটা ওইটা হয়তো ভালোভাবে হয় নাই বা সুইসাইড ছিল। পরবর্তীতে তাদের যে সব ধর্মগুরু আছে, ধর্মযাজক আছে, তারা
মানে তাদের মতামত নিয়ে
এটাকে আবার পুনরায় ভালোভাবে এটাকে কি কি করার সেগুলো করে, তারপরেও কিছু কিছু ঘটনা ঘটছে এবং এখন সেটা তো ঘটতেছে না। তো এই ছিল আমার প্রথম স্টোরি।
আচ্ছা আমি একটু এই জায়গাটাতে বলতে চাই, অনেকের কাছে বিষয়টা এমন হইতে পারে যে হয় না যে সিনেমায় আমরা দেখেছি কোনো ঘটনার মতো যে দুইটা পছন্দের মানুষ থাকে, একজন কোনো কারণে সামহাও সুইসাইড করেছে, পরবর্তীতে তাকে ডিস্টার্ব করছে, অনেকের কাছে এই ধরনের মনে হতে পারে এটা। তো আমি বলবো যে আসলে এই জায়গাটাতে আমাদের জাস্টিফিকেশন দেওয়ার আসলে কিছু নাই, আমরা এটা বলতে পারবো না যে ইজ ইট 100% ট্রু অর ফেক। সো আমরা শুধু একজনের এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সটাকে আপনাদের সামনে তুলে ধরেছি, বাকি ঘটনাটুকু আপনি কিভাবে নিবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই জিনিসগুলো আমরা কেউ 100% সত্য এটা নিয়ে আমরা কখনোই বলতে পারবে না, এটা আমার মনে হয় কেউ পারবে না, শুধু আমরা ঘটনাগুলোকে তুলে ধরছি। সো আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেটা বলেছে যে ঘর ও গাছ ঘরের উপরে ফেলেছে, আমার যেটা মনে হয়েছিল যে প্রথমে গাছটা যদি ঘরের কাছাকাছি হয়, কোনো কারণে গাছটা যদি হেলে যায় মাটিতে, হয়তো ধসে গেছে বা কিছু একটা, হেলে গিয়েও ঘরের উপরে পড়তে পারে, সেক্ষেত্রেও ঘরটা ড্যামেজ হইতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে ভৌতিকতার বা অলৌকিকতার
কিছুই নাই। কিন্তু দূরত্ব যদি এমন হয় যে যেই গাছটা হেলে পড়লো বাড়িতে পড়ার কথা না, তারপরেও যদি হয়ে থাকে, কিছুটা মনে একটু আনইউজুয়াল মনে হয়। তো জানি না আসলে যাদের সাথে ঘটেছে ওই ঘটনাটা, যারা এক্সপিরিয়েন্স করেছে তারাই আসলে বলতে পারবে যে মূল বিষয়টা আসলে কি ছিল। সো এইটা হচ্ছে সবুজ ভাই আপনার প্রথম ঘটনা ছিল।
তো আমি আমার আরেকটা সেকেন্ড ঘটনা,
আরেকটা ঘটনা আছে, আমরা ছোট্ট করে একটু সেই ঘটনাটা শুনবো, কারণ আজকে যেহেতু অনেক গেস্ট রয়েছে আমাদের সাথে, প্রত্যেকের এক্সপিরিয়েন্স আমরা শুনতে
বলবো। বিষয়টা হচ্ছে আমার শ্বশুরের সাথে, আমার শ্বশুর বাড়ির অনেক ফ্যামিলি মেম্বারই আসলে এই বিষয়টার সাথে ইনভলভ, এবং আমার শাশুড়িও মারা যায় তাদের ভাষ্য মতে, তখন আমি বিয়ে করিনি, আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার বিয়ে হয়েছে, তা আমার শাশুড়িও মারা যায় নাকি এই ধরনের কোন অ্যাক্টিভিটির কারণে। তা সবার ভাষ্য মতে আমার শাশুড়ির সাথে কোন একটা জিন ছিল বা কোন একটা একটা কিছু তার সাথে ছিল, যেটা আমার শ্বশুর আবার বলে রাখি সুমন ভাই, আমার শ্বশুর হচ্ছে মসজিদের ইমাম।
আচ্ছা,
আমার শাশুড়ি, আমি যদিও তাকে দেখা হয়নি, তার ছবি দেখেছি, তো আমার যারা বড় যারা আছে তারা যেটা বলেছে যে আমার শাশুড়ি ছিল অত্র এলাকার মধ্যে সব থেকে বেশি সুন্দরী তাদের ভাষ্য মতে। তো আমার শ্বশুর মসজিদের ইমাম, সেই ক্ষেত্রে আমার শাশুড়ির সাথে যে জিনিসটা ছিল, উনি কিছু আবদার করত, স্বপ্নে দেখাইতো। এবং একটা জিনিস শোন ভাই, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন কিন্তু কখনোই স্বামী স্ত্রী দুজনে একই স্বপ্ন দেখা আমার মনে হয় যেটা পসিবল না। তো আমার শ্বশুর আর শাশুড়ির ক্ষেত্রে এই জিনিসটা প্রায় ঘটতো, তারা দুজনে সেম টাইম সেম স্বপ্নটা দেখত। তো তাদের কাছে সেই জিনিসটা কিছু চাইতো, চাইতো কিরকম, যে আপনার হিন্দুদের যে সিঁদুর, তারপরে মুরগির রক্ত, মানে এই ধরনের কিছু জিনিস তাদেরকে স্বপ্নে চাইতো। তো আমার শ্বশুর যেহেতু মসজিদের ইমাম, তার কথা হচ্ছে আমার দ্বারা এমন কোন কাজ করা সম্ভব না যেটা শরীয়ত বিরোধী বা ইসলামের দৃষ্টিতে যেটা
যায় না, যেটা যায় না উনি
সেটা উনি করবে না। উনি যেটা বলতেছে যে ও যা করার বা মানে ক্ষতি হবে এরকম স্বপ্ন দেখায়,
মানে যা ভয় দেখানোর দেখাক আমি করবো।
এবং উনি ওনার দিক থেকে যে ইসলামের যে প্রোডাক্ট গুলো,
যে প্রোটেকশন গুলো
সেগুলো সে ইউজ করে, তো একটা পর্যায়ে সে ডিস্টার্ব করাটা থামে না। যেমন আমার মিছের যেটা, মানে আমি যাকে বিয়ে করছি, সে একটা জিনিস দেখতো সবসময়, সাপ দেখতো ঘরে বাহিরে বাথরুমে টয়লেটে, মানে স্কুলে ক্লাসে যে কোনো জায়গায় সে শুধু সাপ,
মানে শুধু সাপ সেই দেখতো,
শুধু সেই দেখতো। এবং তার ভাষ্য মতে যে সে যখন ছোট, ধরেন ক্লাস থ্রি ফোরে পড়ে, যখন সে বাথরুমে যাইতো ওই সাপ দেখতো তাকে দুই তিনজনে নিয়ে বাথরুমে যাইতো, এবং তাকে বাথরুমের ভিতরে বসাইতো না, বলতো তুমি খোলা জায়গায় বসো, তুমি ভয় পাও, তুমি খোলা জায়গায় বসো, আমরা আসি পাশে, এবং সে ওইখান থেকে চিকুর দিত, কিন্তু কেউ দেখতেছে না সে সাপ দেখতেছে। এই জিনিসটা সে ফিল করে, এবং আমার যে ছোট শালিকা সেও এরকম পজেস্ট। তার সাথে একটা ঘটনা যেটা আমার আমার সাথে ঘটে, যে আমরা একবার জামাই, মানে আমরা তো মেয়ের জামাই শ্বশুরের, তো আমরা চার মেয়ের জামাই তার বাড়িতে আমন্ত্রণে আসি। তখন তো দেখবেন যে গ্রামের বাড়িতে পিঠা চিরা জামাইদের আপ্যায়ন এরকম মানে কিছু ব্যাপার থাকে। তো আমরা যাওয়ার পরে শাশুড়ি কিন্তু নাই, সেক্ষেত্রে আমাদের বড় জ্যাঠা, অর্থাৎ আমাদের সবার বড় বোন বা আরো যারা আছে খালা টালা, তারা সবাই এসে আমাদেরকে ওই আপ্যায়ন গুলো করার জন্য তারা পিঠা চিরা বানাচ্ছে। তো একটা পর্যায়ে তেলের পিঠা তৈরি হয় সমানভাবে, দেখবেন গ্রামে এটা এখনো প্রচলন আছে। তো তেলের পিঠা তৈরি করছে, আমরা সবাই চেয়ারে বসা, খাটে বসা, তো আমার সেই ছোট শালিকা, ওর নাম হচ্ছে আকলিমা, ও খাটে বসা। তো হঠাৎ করে পিঠাগুলো যখন বলের মধ্যে এনে আমাদেরকে দিছে যে তোমরা এগুলো খাও, আরো বানাচ্ছে কিন্তু পাক ঘরে, তো আমরা খাবো বা খাচ্ছি কেউ হাতে নিচ্ছে এরকম, তখন আমার সেই ছোট শালিকা, ও তখন সম্ভবত 1-2 পরে এরকম, তো ও কি করলো, খাট থেকে লাফ দিয়ে ফ্লোরে নামলো, অর্থাৎ নিচে আসলো। এটা আসলে একটা মানে কি বলবো, এতগুলো মুরব্বীদের সামনে সে এটা করবে না কখনো, এবং অনেক ছোট। তো লাভ দিয়ে আসার পরে আমাদের সবার বড় যে দুলা ভাই, ওর সন্তানও কিন্তু ওই শালিকার থেকে বড়, তো তাকে বলতেছে যে আমাকে পিঠা দে। আমার সেই শালিকা তাকে বলতেছে আমাকে পিঠা দে। এখন সে সবার বড় দুলা ভাই, আমরা তাদেরকে আমরা নিজেরা আপনি করে বলি, তো ও তো এখানে তুই তাই করে বলার কোনো প্রশ্নই ওঠে না। তো আমার দুলা ভাইও সেটা বুঝতে পারছে যে সামথিং রং, তো সে বলছে ঠিক আছে পিঠা খাবি, বস, বসে খা। তো তখন সমূহ আমি যেটা দেখলাম যে আমরাও সেখানে বসা, সে ছোট মানুষ, একটা তেলের পিঠা ম্যাক্সিমাম আপনার 150-200 গ্রামের কম না, সে এক একটা পিঠা এক একবারে মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এবং কন্টিনিউ একটার পর একটা সে মুখের ভিতরে পিঠা নিচ্ছে। তো আমি চিন্তা করলাম এইভাবে যদি সে পিঠা খেতে থাকে তাহলে সে তো কি মানে এটা একসময় তো গলায় আটকে এটা, সে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে,
শারীরিক কোনো ঝামেলা।
এবং আমি তাকে কি করলাম যে এইভাবে পিঠা খাচ্ছ কেন, তুমি আস্তে আস্তে খাও, সিরে সিরে খাও, সুন্দর করে খাও, আমিও সেটা তখন ওইভাবে নিইনি যেটা কোনো ভয়ের কিছু বা কোনো একটা কিছু আসর করছে এরকম না। তা আমি যখন তাকে সমাবে একটা হাত ধরছি যে পিটা এইভাবে খাইও না, হাত ধরছি একটা হাত, আরেকটা হাত দিয়ে সে এমন জোরে একটা কি বলবো এটাকে চোপার বলবো না থাপড় বলবো মানে একটা আঘাত করে আমার পিঠের উপরে, এবং আমি নিজে চৌকাট আছে ঘরের দরজার যে চৌকাটটা আমি সেই চৌকাটের উপরে পড়ে যাই, যেটা আসলে
ছোট্ট বাচ্চা
যে কেনা ক্লাস টু তে পড়ে তার দ্বারা আমার মতো একজন কি বলবো 50-60 কেজি ওজনের একটা মানুষকে যদি একটা চোপার মেরে যদি 3-4 ফিট দূরে ফেলে দেয়, এটা আমি নিজে চিন্তা করলাম যে এটা সম্ভবত বড় ধরনের কোনো মানুষ ছাড়া এটা এই ধরনের কোনো আসলে সম্ভব না। তো আমি সেই চৌকাটের সাথে পড়ে যাই, ব্যথা পাই, এবং আমার একটা এমন একটা অবস্থা হয় যে আমার পিঠের মধ্যে মারছে, তো পিঠের মধ্যে সেই আঘাতটা পড়ার পরে আমার বুকে পিঠে একটা মানে জাম খেয়ে
গেছে,
মানে চাপ লেগে গেছে, পরবর্তীতে আমাকে সরিষার তেল টেল মাইজা তারপরে আমাকে ইয়া করা হয়েছে, এবং তখন ওই আমার শ্বশুর আসে, আইসা বিভিন্ন রকম সুরা দোয়া কারাত পড়তে 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 আর শালি তখন আবার আস্তে আস্তে
স্বাভাবিক,
হ্যাঁ স্বাভাবিক আসে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে সুমন ভাই যে শ্বশুরের সাথে যেই ঘটনাটা, শ্বশুরকে বিভিন্ন সময় বিরক্ত করতে করতে এইভাবে তার ফ্যামিলিতে করে, এবং তাকে দেখবেন সে যেহেতু মসজিদের ইমাম তাকে বিভিন্ন জায়গায় বিয়ে শাদিতে তারপর কোন দাওয়াতে, তো সে যে কোনো একটা কারণে অনেক দূরে একটা দাওয়াতে চলে যায়, সে আসতে আসতে আপনার রাত্রে প্রায় 12টা-1টা বেজে যায় গ্রামে নিজের বাড়িতে, তো বাড়িতে ঢোকার আগ মুহূর্তে যে রাস্তাটা আছে সেই রাস্তায় রাস্তার দুই পাশে খেজুর গাছ আছে, যে খেজুর গাছের রস টস পাড়া হয় বা খেজুরও ধরে, তো সেই খেজুর গাছের মধ্যে আমার শ্বশুর ফিল করতেছে যে রাস্তার দুনো পাশেই খেজুর গাছ, সে ফিল করতেছে যে দুই পাশে দুইটা পা, অর্থাৎ দুই পাশে দুইটা গাছে দুইটা পা দিয়ে রাস্তাটাকে ব্লক করে একটা কি বলবো 20-30 হাত লম্বা একটা কোনো কিছু দাঁড়িয়ে আছে বিশাল দেহের অধিকারী। আমার শ্বশুর সেটা দেখার পরে সেও দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তার যেই সব সে যেহেতু মসজিদের ইমাম সে যে জিনিসগুলো জানে সেগুলো পড়া শুরু করলো, পড়া শুরু করতে করতে সাইড দিচ্ছে না শ্বশুরকে, তো সাইড না দেওয়ার কারণে সেও একটার পর একটা পড়েই যাচ্ছে, এখন দেখতেছে যে তার কাছে আর এমন কোন বাক্য বা এমন কোন জিনিস নাই যে সেটা দিয়ে সে ওই অশরীরটাকে সরাবে বা ইয়া করবে, তখন সে তার সাথে কথোপকথন করে যে তুই আমাকে জাগা দে, তখন সে নাকি বলে যে তুই আমার পায়ের নিচে দিয়ে, অর্থাৎ যেটা দুই পাশে দুই পা দিয়ে দাঁড়িয়ে আছে আমার নিচে দিয়ে যাইতে বলে তাকে, তো এই জিনিসটা নাকি যদি নিচে দিয়ে যাওয়া হয় তাহলে নাকি এটা ক্ষতি হইতে পারে এই ধরনের, তো সে এটা ওইটা যায় না, না গিয়ে তার কাছে আর একটা মাত্র অপশন থাকে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি জমিন থেকে মাটি তুলতে হবে, তুলে ওই মাটিটা হাতে নিতে হবে, হাতে নিয়ে যে কোনো একটা সুরা বা যে কোনো একটা দোয়া ওইটা পরে ওই জিনিসটার দিকে সেই মাটিগুলো ছুঁড়ে মারতে হবে, তার কাছে যে জিনিসগুলো ছিল সবগুলো সে শেষ করে ফেলছে, মানে প্রায় 2-2.5 ঘন্টা এগুলো ইউজ করছে কিন্তু সে কোনো কারণে তাকে সরাইতে পারে নাই। তো পরবর্তীতে সে যখন ওই কাজটা করে যে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি তুলে হাতে নিয়ে ওই মাটিটাকে পরে তারপরে সেই জিনিসটার দিকে যখন ছুঁড়ে মারে তখন সে নাকি বিকট একটা শব্দ করে ভ্যানিশ হয়ে যায় আর বলে যে আজকের মতো বেঁচে গেলি, তো ভবিষ্যতে আর কোনোদিন পাইলে ছাড়বো না। আরো 2-1টা ঘটনা আছে তার সাথে, সে যদি সময় থাকে সমন্বয় পরে
হয়তো বা সময় হলে কোনো একদিন।
এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা সমন্বয়।
আসলে আপনার দ্বিতীয় ঘটনাটা এইটাও মানে আসলে হয় কি আমাদের যে হরর এক্সপিরিয়েন্স গুলো আছে মানে অনেকেই হয়তো আমার সাথে যারা আছেন অনেকেই একমত হবেন যে প্রত্যেকেরই কম বেশি মোটামুটি মূল সিনারিও গুলো একই রকমের যায় দাঁড়ায় এন্ড অফ দ্য স্টোরিতে যায় একই রকমের হয়ে যায়। তবে আপনি যেই ঘটনাটা বলেছেন প্রথম দিকে আপনি যে আপনার ওয়াইফের ঘটনাটা বললেন উনি কি মানে সব ভয় পায় এখন?
এটা আসলে বিয়ের আগের ঘটনা এটা সুমন ভাই, তো এটা
আমি জানতে চাইছি উনি কি মানে
এখন
কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিসের প্রতি ফোবিয়া থাকে একটা, আপনার ওয়াইফের কি এই ধরনের সাপের প্রতি ফোবিয়া আছে?
এখন কিন্তু নেই, এখন আমার 2টা বাচ্চা এবং আমার বিয়ের পরে আমি যখন তাকে
এখন আর এই ধরনের থাকি
তো এখন আর সেই জিনিসগুলো আসলে হয় না।
অনেকে হয় কি অনেক সময় যে কিছু জিনিসের ফোবিয়া থাকলে মানে আমিও সব ভয় পাই সত্যিকার অর্থে, আমার মাঝে মাঝে মনে হয় আমি গ্রামে গেলে বা আমি যখন পা নামায় খাটের উপর বসে আমার মনে হয় যে নিচে আবার নাইত্য সাপ, মানে মাঝে মাঝে মানে হয়ে যায় মানে
জিনিসটা আসলে
চিন্তা ভাবনা চলে আসলে এটা ফোবিয়া এটা আসলে
না সেটা ঠিক আছে। তবে আমরা এই রুমে এখন মনে করেন যে 5-6 জন মানুষ বসে আছি, অবশ্যই এখানে একজন মানুষ যদি আমরা সাপ দেখি এটা অবশ্যই একটা
একটু হ্যাঁ একটু এটাই আমি বলছিলাম যে আসলে ফোবিয়া অনেকের থাকে আবার এটা ফোবিয়া হিসেবেও দেখা ঠিক নাও হতে পারে। যাই হোক একটু থামাতে হচ্ছে এই মুহূর্তে আপনাকে কারণ একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটু ব্রেক নেই আমরা, ব্রেকের পর আবারও ফিরে আসবো এবং এই আড্ডাটা চলতে থাকবে এবং আমরা যারা আছি প্রত্যেকের হরর যে এক্সপিরিয়েন্স গুলো আছে আজকে সবাই সবার সাথে শেয়ার করব। কিছুক্ষণ পর আমরা আবারও ফিরব।
ডর মানে ভয়,
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। ডট চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এবং বিরতির আগেই যে আড্ডাটা চলছিল আমাদের এবং আমরা এক একজনের হরর ঘটনাগুলো শুনছিলাম, তো সেই আড্ডাতেই আবার ফিরে যাই, কথা না বাড়াই এবং আরো একবার বলি যে আমাদের যেই প্রচেষ্টা, আমরা অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি ডটটা আবার আগের মতো করে সবাই ফিরে পেতে চায়, সেই জন্যই আমাদের আসলে সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। আস্তে আস্তে আমরা চেষ্টা করব সেই জায়গাটায় আবার পৌঁছাতে। তো যাই হোক, আবার আমরা আড্ডাতে ফিরে চাই। আসলে আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে তো জানি না এই বিষয়গুলো, জাস্ট কারণ এই যে আপনি যেটা বলেছিলেন যে ওই যে দুই দিকে দুই পা ইয়ে করে দাঁড়িয়ে থাকা, ইন্টারনেট একটা ঘটনা পড়েছিলাম এই ঠিক এই টাইপের একটু ভিন্ন পরিবেশ। আমি জানি না ডরে আগে শেয়ার করা হয়েছে কিনা, লাইক এইটা হচ্ছে আমেরিকার কোন একটা শহরে আর কি, মানে একটা বাঙালি দম্পতি থাকে, ওরা কোথাও মানে একটু কান্ট্রি সাইডে থাকে আর কি, মানে শহর থেকে একটু বাইরের দিকে। তো এরা কোনো একটা মানে দাওয়াত খাওয়ার জন্য আর কি শহরের দিকে আসছিল, তো ওইখানে প্রত্যেকের গাড়ি থাকে, অনেক দূরে এরা মুভ করে। তো দেখা গেছে তো ওরা দাওয়াত খেয়ে যাওয়ার সময় নাকি এরকম হয়েছে যে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে আসলে খুব পাকা, মানে ওই ধরনের আশেপাশে একটা ডরের 5-10 কিলোমিটারের মধ্যে নাই, আমি কারো কোনো একটা গেস্টের কাছে হয়তো বা শুনে
ডরেরই আমি শুনেছি,
রাইট। তো ওখানে যেটা নাকি দেখেছে, ঠিক ওখানেও এইরকম কিছু একটা ছায়ার মতো দেখেছে এবং ওরা ভয় পেয়ে গেছে এবং লাস্টে এমন হয়েছে যে ওরা 911 কল করেছে পুলিশের কাছে যে কিছু একটা আছে, যে ওরা মানে ভয় পাচ্ছে। দেন পুলিশ আসছে, পুলিশ এসে দেখার পর আর ওই ধরনের কিছু দেখতে পায়নি, পরে পুলিশ ওদেরকে মানে প্রোটেকশন দিয়ে মানে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সো জাস্ট হয় না, মানে আমরা এই ঘটনাগুলো শুনতে শুনতে অনেক সময় নিজেদের কাছে অনেক সময় ফানিও মনে হয়, অবাস্তব মনে হয়। আমি যদি আজকে আমার ড্রয়িং রুমে বা বেডরুমে শুয়ে শুয়ে আমি শুনতে থাকি, তখন এটা কিভাবে সম্ভব, কি ধরনের?
আসলে শুনবে আপনারা আরেকটা বিষয় যেটা আমাদেরকে বলে থাকেন মাঝে মাঝে ডরের ফাঁকে ফাঁকে, যে জানালাটা হালকা করে খোলা রাখুন, জানালাটা লাইট বাতিটা অফ করে রাখুন। অ্যাকচুয়ালি আমার জানা মতে, কারণ আমি তো ডরের একজন মানে কি বলবো, যে আমার চাকরি যেতে পারে, আমি চাকরি চেঞ্জ করছি ডরের জন্য, কারণ আমাকে এই চাকরিটা করতে হবে যে চাকরিটা আমি সকাল 9টা পর্যন্ত ঘুমাতে পারবো, কারণ রাতে যদি ডর শুনি আপনার জীবনের গল্প শুনি আমাকে সকালবেলা অবশ্যই লেটে উঠতে হবে। চাকরি চেঞ্জ করছি এই ডরের জন্য,
তার মানে ওনার ডরটাই ওনার,
আমি ডরকে ভালোবাসি।
আসলে এরকম অনেকেই আছে
আপনারা বলেন জানালা খোলা রেখে বাতি অফ করে একা, এটা আমার মনে হয় না যে 1% লোক এটা ফলো করে কিনা, কারণ আমি ডরের জন্য চাকরি চেঞ্জ করছি বাট আমি কিন্তু এই জানালা খোলা রেখে ডর শুনতে পারি না।
ওকে, ঘটনাগুলো মানে ওইভাবে ফিল করার জন্য একটা এনভায়রনমেন্টের দরকার হয়, দ্যাটস ওয়াই আমরা বলে থাকি। এখন কে কিভাবে শুনবেন এটা সম্পূর্ণ যার যার পার্সোনাল ব্যাপার। যাই হোক, আমরা আমরা একটু আমরা নেক্সট সবুজ ভাইয়ের ঘটনা তো শুনলাম, আমরা পরবর্তী
সবুজ ভাইয়ের ফার্স্ট ঘটনা নিয়ে একটু আমার একটু বিশ্লেষণ আছে।
আচ্ছা আচ্ছা,
উনি বলছিলেন রীতা এবং বিকাশ। তো রীতাকে যখন আগুনে পোড়ানো হলো তখন রীতা মাঝে মধ্যে একটু বেঁকে যাচ্ছিল, নড়ে চড়ে বসছিল,
নড়ে চড়ে বসতো এটা আগুনে পোড়ানোর আগেই।
আচ্ছা,
বাট আগুনে পোড়ানোর পরে তো পুরো মুভ করে উঠতেছিল, বসে যাচ্ছিল,
এটা সাইন্টিফিক ব্যাখ্যা
আছে।
যখন বডিতে আগুন লাগানোর পর ওইটা বিভিন্ন শরীরে চেঞ্জ হয়ে যায়,
যখন তারা শোয়াচ্ছিল কাট দিচ্ছিল তখন তারা এটা ফিল করতেছিল যে নড়ে উঠতেছে, বুঝি ওই তখন থেকে এই জিনিসটা আসলে শুরু।
আচ্ছা, আমরা একটু এক কাজ করি, এটা আমরা আর ওই পেছনের দিকে না একটু সামনে আগাই, আমরা হচ্ছে এবার নেক্সট যিনি আছেন একটু আমরা তাদের কাছে যাই।
ধন্যবাদ সুমন ভাই, যদি
অনেক ধন্যবাদ আপনাকেও সবুজ ভাই। ওকে, ডর চলছে এবং আমরা সেই যারা ডিমান্ড করেছিলেন আগের ডরকে যাচ্ছেন এবং সেই আগের ডরে ফিরে যাওয়ার একটা ধাপ বলতে পারেন, আমরা ধীরে ধীরে সেটাতে যেতে যাই, কোনো পরিবর্তনই হুট করে সম্ভব না। নতুন ডর যেমন হয়েছে ধীরে ধীরে হয়েছে, আগের ডরও যখন হবে ধীরে ধীরেই হবে। তবে আমরা শুধু এতটুকু বলতে চাই, আমাদের লিসনার যারা রয়েছেন তাদের মতামতের গুরুত্ব অবশ্যই আমরা দিই। সো এখন আমরা যার ঘটনা শুনব, কারণ আমি শুরুতেই বলেছি যে বেশ কয়েকজন অতিথি আজকে আমার সাথে রয়েছে, তো এই মুহূর্তে যিনি আছে আমরা একটু ওনার সাথে পরিচিত হই। ভাই আপনার নামটা কি?
আমার নাম কাজী কাউসার সুইট, আমার দেশের বাড়ি মানে যেটা বলে হোম ডিস্ট্রিক্ট আর কি ফরিদপুর মধুখালী উপজেলা।
ওকে,
আর এখন ঢাকায় থাকছি, চাকরি করছি।
ওকে, তো ভাইয়া আমি যতটুকু শুনেছি আর কি যে আপনার বেশ কয়েকটা ঘটনা আছে এবং সেটা আপনার গ্রামের বাড়িতেই ঘটেছে, সো আপনি, আমি এটাও জানি যে আপনি একটু খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, কথা বলতে পারেন। আই হোপ যে যারা এখানে আছে, ইনফ্যাক্ট রেডিওতে যারা শুনছে, আপনার ঘটনাগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে। সো শুরু করি আমরা প্রথম থেকে।
আমরা তাহলে প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটা আমার দাদা, যিনি গ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসক, যেটাকে পল্লী চিকিৎসক বলে আর কি, পাশাপাশি ঝাড় ফুঁক বা তাবিজ এই কাজগুলো উনি করতেন। এটা ঘটেছিল আমি যখন ক্লাস ফাইভে পড়েছি, ঠিক তখন ওই সময়টাতে আপনারা জানেন যে গ্রামের কিছু ব্যাপার থাকে যে মানুষ জিন তারপরে ভূত বা যেটাই বলে আছো এটাতে বেশি বিশ্বাস করেন। তো আমার দাদা যে বিভিন্ন সময় যিনি চিকিৎসা দিতেন এবং উনি মাঝে মাঝে বলতেন যে আমি যে কাজগুলো করি আমি এটা ছেড়ে দিলে একটা সময় হয়তো এমন হতে পারে যে আমার প্রবলেম তৈরি হবে, এবং তখন উনি মোটামুটি ভালোই বয়স 55 মতো হবে আর কি। তো উনি যে ঘরটাতে ঘুমাতেন আমাদের পাশেই, ওই ঘরটা ছিল চাটাইয়ের বেড়া, গরমের দিনে যাতে বাতাস আসতে পারে সেই জন্য ওখানে উনি নিজেই নিজের মতো করে একটা জানালা কেটে রাখছেন,
ওই চাটাই কেটে একটা জানালার মতো
ছোট ছোট স্পেস আর কি। হঠাৎ একদিন অনেক রাতে 2-3 সময় হবে, তখন উনি অনেক জোরে চিল্লায় উঠলেন আর কি, অনেক শব্দ করে। তো তখন আমরা সবাই জেগে গেছি, আমি ছোট হলে ঘুম ভেঙে গেছে আর কি, বাবা মা এবং আমাদের বাড়ির সবাই কাজী বাড়ির সবাই উঠে গেছি। তো তখন ওনার ঘরে, ঘরটা আবার ছিল লক করা ভেতর থেকে,
আচ্ছা
সেটা আমার দাদি যিনি দাদি বেঁচে ছিলেন তখন, তখন উনি খুলে দিলেন, উনিও যে আসলে কি হলো, তো উনি ঘেমে অস্থির এবং শুধু ওই জানালাটাকে দেখাচ্ছেন আর কি, আর কিছু বলতে পারছেন না। তো তখন আমরা
দেখাচ্ছে বলতে হাতে ইশারা,
হাতে ইশারা করে, মানে আমরা যখন জিজ্ঞেস করছি যে কি, মানে কি হলো, কেন চিৎকার করলো, ডাকাত আসলো কিনা বা অন্য কোনো অসুবিধা হলো কিনা, তো তখন ইলেকট্রিসিটি লাইন আমাদের ওখানে যায়নি, টর্চ লাইট এবং ব্যাটারি টর্চ লাইট আর কি, তো সেটা দিয়ে তখন বলা হলো যে সবাইকে তাহলে খুঁজে দেখো যে আসলে কি এমন ঘটলো বা কি আসলো যে কারণে উনি এরকম করলেন। তো খোঁজাটা শুরু হলো এবং খুঁজে আসলে ঠিক ওনার জানলার পাশেই আমাদের টিউবওয়েল ছিল, এবং টিউবওয়েলের জায়গাটা আপনারা জানেন যে ওখানে পানি ছিটে ফোটা এসে স্যাঁতসেঁতে অবস্থায় থাকে আর কি। তো বাইরে আশেপাশে যখন কিছু পাওয়া গেল না, তখন ওই কাছাকাছি খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে ওখানে প্রায় 1.5-2 ফুট লম্বা বড় একটা জুতার দাগ। জুতার দাগ এখন খাতো আসলে আমরা কি বুঝতে পারছি না যে আসলে কেন এমন হলো, কি হলো
জুতার দাগ, পায়ের দাগ, খালি পায়ের দাগ
না, খালি পায়ের দাগ না, বড় একটা জুতার দাগ। এবং মানে উনি যে অবস্থায় আছেন ওনাকেও আমরা বলতে পারছি না যে বাইরে আমরা এটা দেখেছি, কারণ উনি উনি নিজেই তখন মানে নার্ভাস
ভাবে আছেন।
হ্যাঁ হ্যাঁ। তো পরে আমাদের মসজিদের ইমাম যিনি হচ্ছে নামাজ পড়াতেন এবং মসজিদের পাশে থাকতেন, তো ওই রাতে আর কি তাকে ডাকা হলো যে আসলে এরকম একটা ঘটনা ঘটলো, তো এর ব্যাখ্যাটা কি আছে। তো তখন উনি আসলেন, উনি দেখলেন এবং উনি বললেন যে আসলে এটা এই মুহূর্তে বলা কঠিন, আর রাত তো বেশি নাই, তো ভোর হলে ফজরের নামাজ, দাদা নামাজ পড়তেন আর কি, তো ফজরের নামাজ পড়লে এরপরে ওনার সাথে কথা বলা যাবে। তো ওই কে আসছিল বা কেন আসছিল এটা ঠিক আমরা জানি না, বাট ওই সময় যে যে ফিলটা, যে ভয়টা, হ্যাঁ, যে আসলে কে আসলো, কে এরকম। এবং পরে উনি আমাদেরকে বলল যে ওনার হাত ধরে টান দিছে আর কি বাইরে থেকে,
আচ্ছা ওই জানালার
জানালার ফাঁকা অংশ দিয়ে, এবং যখনই আসতে টান দেওয়ার ফলে উনি তো ঘুমিয়েছিলেন আর কি, তো জোরে টান দেওয়ার সময় উনি আর কি ফিলটা করছেন, এবং উনি তখন বুঝছেন যে আমাকে হয়তো কিছু করা হচ্ছে, এবং তখনই উনি আসলে এরকম জোরে সরে চিল্লায় উঠছেন। পরবর্তীতে আমরা, উনি যখন স্বাভাবিক অবস্থায় আসলেন, তো উনি নিজে এটার একটা ব্যাখ্যা দিলেন যে সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করি, তো এটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা যারা বিশ্বাস করি যে ধরেন যে ভূতের ব্যাপার বা অন্য কিছু ব্যাপার এগুলো আছে আর কি, তো বলে যারা খারাপ, হ্যাঁ, মানে মানুষের, মানুষকে যারা ভয় দেখায়, মানুষের উপরে আসর করে, নানা রকম ক্ষতি করার চেষ্টা করে, তো উনি বলল যে এরকমই হয়তো কেউ, এবং যাকে হয়তো অনেক আগে বশ করা হয়েছিল এরকমই কেউ একজন আর কি এসে এই ঘটনাটা ঘটাইছেন, এটা হচ্ছে তার নিজেরই ব্যাখ্যা।
কিন্তু আমি একটা জিনিসের পাচ্ছি না যে ওখানে জুতার দাগ, খালি পায়ের দাগ হলেও হয়তো, মানে এই জিনিসগুলো যখনই পেয়েছি যে এই ধরনের কোন পায়ের চিহ্ন, খালি পায়ের চিহ্ন পাওয়া গেছে, জুতার দাগ, মানে ওইটা আমার কাছে একটু অদ্ভুত রকমের মনে হচ্ছে। যে
আমাদের কাছেও, আমরা বিভিন্ন সময় গল্প শুনে থাকি যে ধরেন এরকম কিছু আমরা দেখলে আমরা জানি, তাদের অনেকে বলে যে পা মাটি থেকে উঁচুতে থাকে, শূন্যে থাকে। যেমন মাছ ধরার কিছু গল্প আছে এই টাইপের, যে পা শূন্যে থাকে। কিন্তু এটা কেন আসলো এই ব্যাখ্যা এখন দাদা মারা গেছেন আর কি। এখন অবশ্য আমাদের ফ্যামিলিতে ওই ধরনের কোনো অসুবিধা হচ্ছে না।
তো আপনাদের আর কোন ফ্যামিলি মেম্বার কি আপনার দাদা যেহেতু ওই জিনিসগুলো করতেন, মানুষজনকে হেল্প করার চেষ্টা করতেন বিভিন্ন ভাবে, তো অন্য কোন ফ্যামিলি মেম্বার কি কোনোভাবে এফেক্টেড হয়েছে কখনো?
না, অন্য কেউ হয়নি। আর উনি মারা যাওয়ার পরে শুধুমাত্র ওই হোমিওপ্যাথিক যে চিকিৎসাটা, সেটা আমার ছোট চাচা উনি আর কি এখন করছেন। বাটি যে তাবিজের বিষয়টা, বিভিন্ন দোয়া পানি পরে দেয়া, এই বিষয়গুলো এখন আর আমাদের ওখানে নাই আর কি। হচ্ছে
ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা ছিল যেটা আপনার আসলে বলতে গেলে আপনার দাদার সাথে ঘটে গেছে। তো আরো তো কিছু ঘটনা আছে, তো একটু সেইগুলোর দিকেও যাই।
হ্যাঁ, আর একটা ঘটনা, এটা মানে আমাদের বাড়ি থেকে মানে পাশের উপজেলার একটা গ্রাম, তো ওখানে একটা পরিবার আছে, এখনো ওনারা আছেন আর কি। তো মোটামুটি ভালো কলেজে প্রফেসর বা ব্যবসা করেন, ভালো ফ্যামিলি। কিন্তু ওই ফ্যামিলির মেয়ে বউ মানে মহিলা যারা আছে, এরা হচ্ছে আপনার নানাভাবে এই ভূত বলেন বা যেটাই বলেন এটা দিয়ে ডিস্টার্ব আর কি, নানাভাবে। এবং সেটা এমন যে ওনারা রান্না বাড়া করে না, পুকুরে গিয়ে বসে থাকে, গাছে উঠতে চায়।
এই ফ্যামিলির মেম্বার,
ফ্যামিলির মেয়েরা, শুধু
মেয়েরা?
হ্যাঁ, ছেলেরা না।
আচ্ছা আচ্ছা।
তো এখন এরকম
প্রত্যেকটা মেয়ে কি
সবাই?
ওকে।
তো এখন এই যে আগে যে ঘটনাটা বলেছি, এটা তারও চার পাঁচ বছর পরে। তো একদিন হুট করে আমাদের বাড়িতে তিন চারটা মোটর বাইক আসলো, এবং যারা আসলো আমরা তাদেরকে কখনো দেখি নাই, চিনি না। তো পরে ওনারা এসে মানে খুঁজতেছে আমার দাদার নাম বলে যে ওনার বাড়ি কোনটা। তো যে ওনার বাড়ি এটা এখানে। তো পরে উনি আসলেন, এখন যে মুরব্বী আর কি, মানে মূল গার্ডিয়ান। তো উনি বলল যে তখন আমার বাবা ছিলেন বাড়িতে সকালবেলা। তো তো বাবা বললেন যে কোথা থেকে আসছেন আপনারা, বসেন কথা বলি। তো ওনারা বলল যে দেখেন আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়িতে এই সমস্যা, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন ভাবে এটা থেকে রিলিফ কিভাবে নেওয়া যায়, বাট আমরা পারি নাই। কিন্তু গত রাতে একটা ঘটনা ঘটছে যে ওই লোকের যে বড় মেয়ে, ওই বড় মেয়ে মানে ওনাকে বলতেছে যে এরকম একজন লোক আছে, তাকে যদি আনা যায় তাহলে আমরা হয়তো এই বাড়ি থেকে চলে যাব। তো পরে বলছে যে সে কে, তখন আমার দাদার নাম বলছে। এবং এটাও বলছে যে ওনাকে ওনাকে আনতে গেলে উনি আসবে না, কারণ ওনার বয়স এখন অনেক বেশি।
হ্যাঁ,
কারণ তখন 60-62 এমন হবে, তখন বাইরে আমরা ওইভাবে যেতে যেতে দেই না। তো এখন ওনারা আসছে, এখন ওনারা এসে মানে হাতে পায়ে ধরা বা খুবই রিকোয়েস্ট করছে যে দেখেন আমাদের তো জীবন মরণ সমস্যা, এখন উনি যদি আমাদের ওখানে একটু যেত বা কি হয়েছে তাহলে, বা যেহেতু ওনার কথাই বলছে আমরা আর কি শেষ চেষ্টা করতে চাই। ঠিক আছে করবেন, এখন তাহলে কিভাবে কি যাওয়া যাবে? তো তখন ওনারা আমাদেরকে, আমরা গাড়িতে করে ঠিক হলো যে পরের সপ্তাহে আমরা যাব। এবং ওনাদের কাছ থেকে তখন ডিটেইল ঘটনাটা মানে জানা হলো যে কি কি ঘটছে, কি কি হয়, বা এটা এটার জন্য আসলে উনি কিছু করতে পারবেন কিনা, এগুলো জেনে নিয়ে তখন আমরা মোটামুটি আপনার কিছু জিনিসপত্র কিনতে হয় আর কি, কবিরাজি বা
মানে আপনার দাদা যেটা বলেছে
ওগুলো কিনে। তো এখন আমি হচ্ছে আমার দাদার খুব ক্লোজ ছিলাম, তো আমার বাবা বললো তুমি সাথে যাও, তাকে একা তো কোনোভাবে
ছাড়া যাবে না।
তো আমি সাথে গেলাম, এবং আমি গিয়ে দেখলাম যে ওই বাড়িতে আমরা যখনই গেলাম, মানে গিয়ে শুধুমাত্র নামলাম, হ্যাঁ, ওই একজন মহিলা এসে পা জড়ায় ধরলো
আমার দাদা,
আমার
আপনার,
মানে এমন ভাবে পা জড়ায় ধরলো যে আমি ছুটতেও পারছি না, মানে আমি পড়ে যাচ্ছি এই টাইপের
পাগল, যেভাবে
অদ্ভুত ভাবে একেবারে দুই পা একসাথে, তা আমি মুভ করতে পারছি না। পরে ওনারা একজন এসে ধরলে এবং ওনাকে ছড়ায় নিয়ে গেল। তো পরে ওনারা আবার কান্নাকাটি করতেছে, যে কারণ ওনারা এগুলা দেখে দেখে অভ্যস্ত। তো পরে ওনারা বলতেছে দেখেন এটা তো 5-6 বছর ধরে এমন চলছে। এরকম করে ঠিক আছে অসুবিধা নেই, আমাদের এখন বাড়িটা ঘুরে দেখা হলো যে কোথায় কোথায় কি আছে। তো যে পা জড়ায় ধরছে উনি নাকি দেখে যে আপনার পুকুর পাড়ে একটা তেঁতুল গাছ আছে, উনি যখন পানি আনতে যায় পুকুর ঘাটে, তখন ওই তেঁতুল গাছে কে একজন পা ঝুলিয়ে বসে থাকে।
আচ্ছা।
এবং তার সাথে গল্প করে, হ্যাঁ এখানে যাবা না, পানি নিতে আসছো কেন, এই টাইপের। এরপরে হচ্ছে আর ওই মহিলা কান্না করে, মানে চুপচাপ থাকে, এই যে কারো পা জড়ায় ধরে, শুধু আমারই না, আমারই প্রথম না, অনেকেরই এমন ধরে, আবার একে একাই কান্নাকাটি করে কিন্তু কাউকে কিছু বলে না, খুব অদ্ভুত একটা ব্যাপার। তো পরে ঠিক হলো যে এখন দাদা বললো তাহলে চলো আগে বাড়িটা ঘুরে দেখে আসি। তারপরে অনেক লোক হয়ে গেল যে কেউ একজন আসছে এটা নিয়ে কাজ করবে আর কি। তো সন্ধ্যার পরে মূলত একটা আসর টাইপের বসলো যে এখানে আর কি তাদেরকে চিকিৎসা দেয়া হবে। তো মোটামুটি ভাবে আপনার বাড়ি বন্ধ দেয়া তো আমরা বুঝি, গ্রামে একটা প্রচলিত শব্দ আছে
যেগুলি করে
বাড়ি বন্ধ
দেয়া,
এটা কেন দিতে হবে, যে এই বাড়িতে যে প্রবলেমটা তৈরি হচ্ছে এরা যাতে এই বাড়িতে না ঢুকতে পারে, মানে প্রথম বাড়িটাকে একটা প্রোটেকশন দেয়া। রাইট, আমরা দুই রাত ছিলাম আর কি। তো প্রথম রাতে যখন আমরা নর্মালি চেষ্টা করলাম সে রাতে আসলে তেমন কিছু করা সম্ভব হলো না।
আসলে এখানেও একটা সেই প্রচেষ্টা সফল হচ্ছে না, যেমন আপনার পুরো গল্পটা শেষ করার প্রচেষ্টা সফল হচ্ছে না এবং আমাদেরও পুরো গল্পটা শোনার চেষ্টা সফল হচ্ছে না, কারণ আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আসলে এই সময়গুলো না বিরক্তিকর, আমি নির্ঘাত জানি লিসনার যারা আছে এবং খুবই খেপে যায়, ইনফ্যাক্ট আমিও খেপে যাই মাঝে মাঝে, আমারও খুব বিরক্ত লাগে, কিন্তু বিরতি নিতেই হবে। তো চলুন আরো একটা বিরতিতে যাই, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর আবারও ফিরে আসছি এবং আশা করি এতক্ষণ যারা সাথে ছিলেন বা নতুন যারা জয়েন করেছেন সাথেই থাকবেন। কিছুক্ষণ পর বিরতি থেকে যখন ফিরে আসব আপনাদের জন্য আরো কিছু দারুণ দারুণ ঘটনা অপেক্ষা করছে।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এবং সুমন আছে আপনাদের সাথে, সেই সাথে গিব্রিয়া ভাইও আছে যদিও আজকে অনেকটা নীরব ভূমিকায় রয়েছে। যাই হোক, আমরা যে ঘটনায় ছিলাম যে আপনারা রাতের বেলা যেটা প্রচেষ্টা করছিলেন যে যেটা সফল হয়নি প্রচেষ্টাটা প্রথম রাতে, এরপরে আসলে কি হলো?
সে রাতে আসলে তেমন কিছু করা সম্ভব হলো না। হ্যাঁ, মানে যে নর্মালি তাবিজ টাবিজ দিয়ে বলেন বা পানি পড়া দিয়ে বলেন দোয়া কালাম করে, তো এটা হলো না। তো তখন বললো যে ঠিক আছে, এটা তো এই বাড়ির মধ্যে আছে কিছু একটা, যাই হোক আছে, এটাকে যেটা করতে হবে এই বাড়িটাকে এরকম বন্ধ দিতে হবে।
আপনার দাদা বলছে,
হ্যাঁ হ্যাঁ, এবং এটার জন্য কি করতে হবে, আপনার মাটির যে ঢাকনা আছে ঢাকুন, এরকম চারটা ঢাকুন কিনতে হবে আর আনুষঙ্গিক কিছু। এটাকে কি করতে হবে, যে ধরেন এই বাড়ির চারটা কোনায় এটাকে বাঁশের সাথে বেঁধে চারদিকে মুখ করে এটা রেখে দিতে হবে, এবং এইটা করার জন্য আপনার চারটা যে মাটির মধ্যে পোতা হবে এটার জন্য হচ্ছে আপনার চারজন এমন লোক দরকার যারা হচ্ছে যে আপনার পাঁচ উক্ত নামাজ পড়ে, মসজিদের ইমাম হতে পারে বা এলাকায় সব এলাকায় পরহেজগার লোক আমরা জানি বা আমরা দেখে বুঝি জানা উনি ভালো, তাদের আত্মীয় স্বজন, তাদের মসজিদের ইমামকে খুঁজে বের করা হলো, মানে আমার দাদা একটা আর বাকি তিনজন তিনটা। তো এরকম করে আমরা যখন মানে এইটার প্রিপারেশন চলতেছে তখন হচ্ছে ওনাদের যে আরো মেয়ে যারা বা মহিলা যারা তাদেরকে ওই দিন নিয়ে আসা হয়েছে, যে ওই দিন আমরা হলে হবে না হলে আমরা পরদিন সকালে চলে আসবো আর কি। তো ওই দিন সবাইকে নিয়ে আসছে, যখন এই ঢাকুনের ইয়েগুলো নিয়ে প্রিপারেশন, যে আপনি এদিকে আপনি পশ্চিমে উত্তরে, হ্যাঁ, তখন আপনার যতগুলো মেয়ে সবগুলো একসাথে কান্না শুরু করে দিয়েছে।
কতজন ছিল?
পাঁচজন।
পাঁচজন ফিমেল, ওই পুরো বাড়ির পাঁচজন ফিমেল ছিল, সবারই একই অবস্থা,
সবাই কান্না করতেছে, সবাই কান্না করতেছে এবং পাঁচ জড়ায় ধরতে যাইতেছে, পথ আটকাইতে চাইতেছে, এই টাইপ।
তো এখন সম্ভব আপনারা ওই কাজগুলো না করেন?
হ্যাঁ হ্যাঁ। তো পরে ওই যে সবার থেকে যে বড় উনি হুট করে, মানে ওনার মুখ থেকে কথা বেরোচ্ছে, হ্যাঁ, বলতেছে যে আমরা অনেক দিন থেকে আছি আমরা যাবো,
নিজে নিজেই
নিজেই বলতেছে আমরা অনেক দিন থেকে আছি আমরা যাবো না। হ্যাঁ, আবার বলছে যে উনি কেন আসছে, আমার দাদাকে দেখায় বলছে উনি কেন আসছে, ওনার শরীর খারাপ, হ্যাঁ উনি কেন আসলো, আমরা তো বলছি যে উনি এখন এগুলা করতে পারবে না, মানে এই টাইপের কথা হচ্ছে আর কি। তো তখন বলতেছে যে এরা এরকম করবেই, আপনারা ওদেরকে আটকে রাখেন আর বাকি যে কাজগুলো সেটা আমরা করতেছি। পরে সবাইকে বলা হলো যে আপনি এই সুরা পড়বেন, আপনি এই সুরা পড়বেন, এরকম
মানে যে চারজনকে
আপনারা এটা পড়তে দিবেন এবং রিলিফ পাওয়ার পসিবিলিটি আছে। তো সেইভাবে মোটামুটি আপনার রাত 12:30 বা 1:45 দিকে এই কাজটা করা হলো, মানে সন্ধ্যার দিকে তো প্রচুর লোক এসে গেছে, হই হুল্লা হচ্ছে যে আগের রাতে কাজ হয় না এই রাতে কিছু একটা হবে, মানুষ খুবই মানে
এক্সাইটেড হয়ে গেছে, পুরো মহল্লার মানুষ খুব আগ্রহী।
গ্রামে তো বোঝেন কোন বাড়িতে ঘটনা ঘটলে
কিছু হলেই সবাই
অনেক মানুষ জড় হয়ে যায়,
সবাই চলে আসে, তো এরকম হয়েছে। তখন আর আমার কাছে খুবই অবাক লাগতেছে যে এত মানুষ আমাদেরকে দেখতে আসছে, যা যারা আসে আমাদের বাড়িতে বসে এই চিকিৎসা নিয়ে চলে যায়, আর আমি তো তখন অত বেশি বড়ও না। তো এরপরে আপনার এরকম করা হলো, এবং এই যে পাঁচজন মহিলা নন স্টপ কান্না করতেছে, তারা যখন পোতা হলো, দুইটা পুঁতে দেওয়ার পরে দুইজন ব্যাক করছে, এবং তখন আপনার মানে বাড়ির যে উঠান আছে উঠানের উপরে গড়াগড়ি যাচ্ছে পাঁচজন, তুমুল জোরে কান্না চিৎকার, মানে এমন হয় না যে কাউকে যদি মারপিট করা হয় সে ব্যথা পেলে কেমন করবে, মানে এই টাইপ, মানে এত কষ্ট হচ্ছে তাদের। এরপরে যখন চারটায় পুঁতে দেওয়া হইলো, তারপরেও 15-20 মিনিট এরকম তাণ্ডব চললো, মানে যেখানে সেখানে চলে যাচ্ছে, কেউ পুকুরের দিকে চলে যাচ্ছে, কেউ এদিকে চলে যাচ্ছে। তো অনেকে আবার তাদের যারা রিলেটিভস তারা চিন্তা করতেছে যে বড় কোনো ক্ষতি টতি হচ্ছে কিনা, বা এরকম মানে তারাও তো এরকম অবস্থায় আসলে মুখোমুখি হয় নাই। আমার দাদা বললো যে না আপনারা থামেন, কিছু হবে না। তো এরকম মোটামুটি 15-20 মিনিট পরে সবাই বেহুশ, হ্যাঁ কোনো শব্দ টব্দ নাই, কিছু নাই। তো পরে দাদা বললো যে আশা করা যায় মনে হয় কিছু একটা ভালো রেজাল্ট মনে হয় আসবে। তো তখন দেখা গেল যে আপনার ওই যারা বেহুশ ছিল তাদেরকে চোখে মুখে পানি টানি ছেটা টেটা দিয়ে, এরপরে মোটামুটি ঘন্টাখানিক সময় লাগলো, তারা মানে ওই সময়টাতে মোটামুটি স্বাভাবিক। এখন পর্যন্ত এটা আর তাদের বাড়িতে হয় নাই,
ওই ফ্যামিলিটা এখনো মানে খুব ভালো সুস্থ আছে।
হ্যাঁ, ওই ফ্যামিলি নিরাপদ আছে, এবং ফ্যামিলির যেমন ধরেন সামাজিক কিছু সমস্যা আমাদের থাকে, যে ওই ফ্যামিলি থেকে বিয়ে করতে চায় না। হ্যাঁ, ওনার মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, তার যে ছেলে মেয়ে তাদের তারা স্কুলে পড়তে পারে না, ওর মা পাগল এটা সেটা নানাভাবে ক্রিটিসাইজ করে মানুষ। তো এটার জন্য আমার আর তারাও এত বেশি কৃতজ্ঞ, মানে এখনো যদি কখনো আমাদের দেখা হয় তখন তারা
কৃতজ্ঞতাবোধটা রয়ে গেছে। আসলে এটাই স্বাভাবিক, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটা বলেছি, এই ঘটনাগুলো আসলে কতটুকু অথেন্টিক কতটুকু কি, এটা কিন্তু লিসনার যারা আছেন এটা প্রত্যেকে নিজের জায়গা থেকে বিচার বিশ্লেষণ করবেন। হয়তো আমরা আমাদের সমাজে আশপাশ তাকালে এই ঘটনা অনেক দেখতে পাই, এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলোর মধ্যে আপনি 100টা ঘটনায় দেখা যাবে যে 99% ঘটনাতেই অনেক ভুয়া কিছু পেতে পারেন,
রাইট,
যে অনেকেই প্রতারণা করছে, অনেকেই এগুলো জাস্ট মানে শো করে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, আমরা শুধু জাস্ট একজনের লাইফে, যেমন সুইট ভাই বসেছেন উনার যে একটা এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করেছে, আমরাও সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরেছি। আমরা তারপরেও বলবো যে এই ধরনের প্রবলেমে ফার্স্ট প্লিজ ডক্টরের কাছেই যান, এই জিনিসগুলোতে অনেক ধরনের প্রবলেম আছে, অনেক কিছু আছে, সো এটা থেকে দূরে থাকাই মনে হয় বেটার। সো সুইট ভাই, দুটা ঘটনা শুনলাম আপনার কাছে, মোটামুটি আমি জানি না সবার কাছে কেমন লেগেছে, আমার কাছে খুব ভালোই লেগেছে। সো আরো কোন ধরনের কোন ঘটনা কি আপনার আছে?
হ্যাঁ, ছোট করে তাহলে আরেকটা
ছোট্ট করে একটা ঘটনা শুনি, এরপরে আমরা আরো একজনের কাছে আমরা চলে যাবো।
ওকে, গ্রামে জঙ্গল বা বাঁশঝাড়, মন্দির, শ্মশান, গোরস্থান, এগুলা নিয়ে কিন্তু নানা ধরনের গল্প প্রচলিত আছে এবং এখন আছে।
আমি আপনার এই ঘটনায় ঢোকার আগে আমি ছোট্ট একটা ঘটনা না মানে এরকম আপনি বললেন না প্রচলিত আছে, আমি কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, একটা জমিদার বাড়ি আছে ওখানে, সো ওখানে একটা পুকুরও আছে দেখলাম পাশে, সো ওই পুকুরের পাশে একটা তেঁতুল গাছ, বিশাল তেঁতুল গাছ, এবং এক কর্নারে পুরোটা জঙ্গল, এবং ওই জমিদার বাড়িটাও পরিত্যক্ত। তো ওইখানে যে আমাদের গাইড ছিল উনি দেখাচ্ছিল, তো উনি বলছিল যে ভাইয়া ওই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন কর্নারে, এই তেঁতুল গাছটা নিয়ে এলাকার মানুষের মাঝে এরকম
গুঞ্জন আছে,
প্রচলিত আছে। তো আমি আনফরচুনেটলি এলাকার কোনো মানুষ ওই মুহূর্তে ছিল না যে যাদের কাছে একটু জানতে চাই, তবে হ্যাঁ ওই তেঁতুল গাছটার ছবি তুলে এবং এলাকাটার ভিডিও করে আমি নিয়ে আসছি, যদি কখনো সুযোগ হয় শেয়ার করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে
যেটা বলছিলাম, আমাদের গ্রামে অল্প কিছু হিন্দু সম্প্রদায় বাস করে আর কি, তারা বড় সড়ো, যেমন হিন্দুদের সব থেকে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা, সেটা ওখানে হয় না, কালী পূজা নামে একটা পূজা হয়, সেটা তাদের মানে সেটা হচ্ছে কালী পূজা
খুব ভালো,
আর বাকি সময় নর্মালি থাকে। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি তার পাশেই মানে প্রাইমারি স্কুল প্লাস হচ্ছে মন্দির, এই দুইটা হচ্ছে একই লোকের দেয়া জায়গা,
ডোনেট করেছে।
হ্যাঁ, ডোনেট করেছেন। আর আমাদের স্কুলের এই মন্দিরের গা ঘেসে বিশাল বট গাছ ছিল, এখন অবশ্য সেটা নাই, কেটে ফেলা হয়েছে, ওই সময়টাতে ছিল। তো ওর পাশে দুই তিনটা বাড়ি হলো নতুন। আর এই রাস্তাটা এমন যে ধরেন আমরা তো হাওড় চিনি, হাওড় বাউড় বা খাল এই টাইপের, থানা সদর থেকে একটা রাস্তা চলে গেছে, পাশেই হচ্ছে এই হাওড়টা। তো ওইটার পাশ দিয়ে এবং ডান পাশে মন্দির, ডান পাশে স্কুল এবং বাম পাশে হচ্ছে সেই বাড়িগুলো নতুন। বর্ষার সময় অনেক পানি হয় এবং বেশ কিছু নৌকা টৌকা আছে, হয়তো এই যে পাট টাটের কাজ করার জন্য, যাতায়াতের জন্য নৌকা আছে পারিবারিক ভাবে। তো ঈদ বলেন বা অন্য সময় বলেন বা কেউ বেড়াতে আসলে যেটা করা হয় যে এত পানি দেখে সবাই বলে হয় একটু নৌকায় চড়বো, আর জ্যোৎস্নারা তুলে আরো বেশি ইন্টারেস্টেড হয় আর কি। তো ওরকম একবার গেস্ট আসছে, যে যারা নতুন বাড়ি করেছে তাদের বাড়িতে ফ্যামিলি আর কি। তো ফ্যামিলি আসলে যাদের বাসায় আসছে সে আর তার মা, এই দুইজন হচ্ছে তার ফ্যামিলিতে, ভাই নাই, বাবা মারা গেছেন আগেই। গেস্ট আসলে যেটা হয় যে ধরেন একটু ভালো মানের আয়োজন হয়, খাবার দাবার পিঠাপুলি এরকম আয়োজন আছে। ওনারা নৌকায় ঘুরতে বের হয়েছেন এবং মাগরিবের আজান হয়ে গেছে, আমরা স্কুলের মাঠে খেলছি তখন, তারপরে ওনারা ব্যাক করছেন আর কি, মানে আজানের পরে। এখন ব্যাক করলেই ওই বাড়িতে আপনার চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। ওই যে মেয়েটা ছিল, মানে যাদের বাসায় গেস্ট আসছে হোস্ট আর কি, যে ওই মেয়েটা অস্বাভাবিক আচরণ শুরু করছে। হ্যাঁ, মানে সে কিন্তু বিকালেও ভালো ছিল, যখন ঘুরতে যায় অস্বাভাবিক আচরণ, এখানে
থেকে ঘুরে এসে
হ্যাঁ হ্যাঁ এখানে যাচ্ছে, একে মারতে চাচ্ছে, হ্যাঁ, তারপরে সিনিয়র লোকদের তুইতুকারি করছে, মানে পুরাটাই অস্বাভাবিক। কি হলো? তো পরে বলছে ঠিক আছে আমাদের বাড়িতে তাকে নিয়ে আসবে আর কি, যে ওখানে নিয়ে চলো তাহলে দেখা যাক। আমার দাদা যেটা করত, কালি তো আমরা চিনি, গ্রামে মাটি চুলায় রান্না করলে কালি পড়ে,
কালি পড়ে যায়।
তো উনি এই যে আমাদের নখ যেটা বৃদ্ধাঙ্গুলি, এই দুইটার উপরে কালি পড়ে এই বৃদ্ধাঙ্গুলিতে লাগাই দিতেন, এবং লাগাই দিলে মানে যে ভিকটিম উনি দেখতে পারতেন যে আসলে তার ঘটনাটা কেমনে ঘটছে।
আচ্ছা,
হ্যাঁ, এটা অনেকে বিশ্বাস হতেও পারে,
এটা অনেকে প্রচলিত, হ্যাঁ, আমরা ওইগুলাতে যাচ্ছি না।
তো এরকম তো আনার পরে ওরকম আচরণ করছে, বলছে ওকে বসাও আমি দেখছি। তো কালি পড়ে দেওয়া হলো, এখন ও নিজে নিজে তখন বলা শুরু করছে আর কি, মানে ওকে তো অলরেডি কবজা করে ফেলা হয়েছে আর কি। ও বলা শুরু করছে যে আমি তো একাই ছিলাম এই ভর সন্ধ্যার সময়, কেন তোরা ওখানে গেলি? তারপর ভাজা পিঠা, গ্রামে তেলের পিঠা যেটা বানায়, এটা খাইলি তোরা? এর চুল খোলা রেখে তোরা এরকম একটা জায়গায় সন্ধ্যার পরে ঘোরাঘুরি করছিস, আমার ভাল লাগছে এই জন্য আমি চলে আসছি, আমি যাবো না। তো পরে আমার দাদা তো তখন বুঝে গেছে যে আসলে কেসটা কি ওরকম।
গ্রামে যারা থাকে এখনো বলতে পারবে যে হয় অনেক সময় মুরব্বীরা বলে যে সন্ধ্যার সময় ওই জায়গাগুলোতে যাও না, ওগুলো অ্যাভয়েড করো। ওকে,
তো পরে যে আসছে আর কি, যে তাকে ডিস্টার্বটা করছে, তার অনেক বয়স, মানে সে বলছে যে আমার অনেক বয়স, আমি সহজে এগুলা করতে চাই না। তারা যে চিল্লাচিল্লি ঘোরাঘুরি করছে এটা বলতেছে আমার এগুলো ভালো লাগে না, আমি এগুলো করতে চাই না, কারো কাছে যেতে চাই না, কিন্তু তোরা অনেক অত্যাচার করছিস, তো আমার আরো মেয়ে আছে দুই তিনটা, ওরা কিন্তু এসব করে না, হ্যাঁ, ওরা ভালো, তোদের এখানে আছে, এইভাবে কথা বলছে সে। তো তখন দাদা বললে যে ঠিক আছে, এটা একটু কষ্ট হবে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কুলা তো চিনি আমরা, কুলা চাল টাল ঝাড়ু দেয়, ওই কুলা বললো যে এরকম একটা নতুন, একদম নতুন, এটা কালেক্ট করতে হবে এখন, আরো কিছু জিনিসপত্র বললো যে এগুলা নিয়ে আসো, তাহলে হয়তো এটাকে রিমুভ করা যাবে। যারা এই কাজগুলো করে, কুলা ডালা এগুলা তৈরি করে, এদেরকে ঋষি বলে আর কি। তো ঋষি বাড়িতে একজনকে ইমার্জেন্সি পাঠানো হলো, সে নিয়ে আসলো, আর ততক্ষণে সে কিন্তু নানা রকম কথা বলে যাচ্ছে তার মতো করে। তো পরে বললো যে ঠিক আছে তুই চলে যা, মানে দাদা বলতেছে তুই চলে যা, হ্যাঁ, তোকে নিয়ে কিছু করতে চাই না, তুই চলে যা। বলতেছে না আমি কেন যাব, আমি তো যাওয়ার জন্য আসি নাই। তো এরকম করতেছে, এরপরে দোয়া কালাম পরে আপনার যে কুলাটা, এই কুলাটা হচ্ছে একটা টুলের উপরে রাখা হলো, পরে তাকেও দোয়া কালাম পরে ছুরা টুরা পরে ফুটু দেওয়া হলো। এক পর্যায়ে সে কি করলো, আপনার কুলাটার যে পেছনের দিকে বড় যে দিকটা, হ্যাঁ, এটা কামড়ে ধরে হাঁটা শুরু করলো। হ্যাঁ, মেয়েটা হাঁটা শুরু করলো, এবং আমাদের বাড়ির কাছে একটা বড় গাছ ছিল, এটাকে লাটিম বলি আমরা, যেটা অনেক ফল ধরে আর কি,
ডুমুর।
হ্যাঁ হ্যাঁ, বড় সাইজের ওই গাছ, অনেক বড়, এবং ওইখানে গিয়ে সে ওইটা মানে ফেলে দিল আর কি, এবং বেহুশ হয়ে গেল। পরে আস্তে 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 আস্তে
স্বাভাবিক হয়ে গেছে,
স্বাভাবিক হয়ে গেল।
অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার তিনটা ঘটনাই আমাদের কাছে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আই হোপ যে যারা আছে এখানে এবং যারা রেডিওতে শুনছে প্রত্যেকের কাছে ভালো লাগবে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। এবং আরো একটা কথা আরো একবার বলি, এখানে শুধুমাত্র আমরা প্রত্যেকের এক্সপিরিয়েন্সটা একজন আরেকজনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমাদের এই ডরের আড্ডায়। সো চলেন আমরা পরবর্তী অতিথি।
আপনাকেও ধন্যবাদ, এবিসিকে ধন্যবাদ আর আমাকে এই গল্পগুলো শেয়ার করবার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশা করি যে আপনার যে ঘটনা রয়েছে আরো একবার আপনাকে আমরা পাব। তো যাই হোক, আরো একবার কিন্তু সময় হয়ে গেছে বিরতি নেওয়ার, আরো একবার বিরতি নিতে হবে। শুনছেন এবিসি রেডিও FM 89.2 এবং চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়।
আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে, শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন আছি আপনাদের সাথে এবং সেই সাথে কিবরিয়াও রয়েছে এবং আরো অনেক অতিথিরাও রয়েছে। এক এক করে আমরা প্রত্যেকেরই গল্প শুনছি এবং এর আগে যেটা শুনছিলাম আমরা একটা চমৎকার ঘটনা শুনছিলাম এবং আরো কিছু চমৎকার ঘটনা আমাদের সামনে অপেক্ষা করছে। এবং হয় না, রাত যতই বাড়তে থাকে আমার মনে হয় যদি আপনি ডরের রেসিপিটা শুনে থাকেন, আপনি যদি ডরের এই ফিলটা পেতে চান একদম ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিয়ে এবং পুরো ঘর অন্ধকার করে জানালাটা যদি সম্ভব হয় একটু খোলা রেখে একদম নিশ্চুপ ভাবে ডর শুনুন, দেখা যাক হয়তোবা আপনি যদি ফিল করতে চান ফিল করলেও করতে পারেন। তবে ভয় পাওয়ার জন্য এনভায়রনমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তো যাই হোক, সেই এনভায়রনমেন্ট আর কথা বলে নষ্ট করতে চাই না, আরো একবার আমরা ঘটনাতে চলে যেতে চাই এবং আরো অনেকেই অপেক্ষা করছে ঘটনা শেয়ার করবার জন্য। এবং সেই সাথে একটু বলতে চাই, যারা ডরে আসতে চান নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য কিন্তু সেই রাস্তা খোলা রয়েছে। আপনারা যে ফোন নাম্বারটা বলা হয়েছে শুরুতেই, সেই ফোন নাম্বারে ফোন করে আপনার ঘটনা কি ঘটনা রয়েছে সংক্ষেপে আমাদেরকে বলতে পারেন, তারপর ডর টিম সেই ঘটনাগুলো শুনবে। যদি মনে হয় আপনার সাথে যোগাযোগ করা যায় বা আপনার ঘটনা আমাদের পছন্দ হয় তাহলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব এবং হয়তোবা কোনো একটা এপিসোডে আপনারাও বসে আপনাদের এই হরর এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে শেয়ার করতে পারবেন। তো আপাতত চলুন, যিনি আছে আমরা তার কাছে যাই, আরো একটা নতুন ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য। এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সাথে এবং যিনি তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আগেও ডরে এসেছে এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং তার এক্সপিরিয়েন্সের ঝুলি এতই বিশাল যে আরো একবার তাকে আমরা ইনভাইট করেছি। আপনার পরিচয়টা একটু আরো একবার শুনি আমরা, আপনার কাছ থেকেই শুনি।
আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হলো একটা হিজল গাছ নিয়ে। এই গাছটা নিয়ে কিছু মানে প্রচলিত কথা আছে যে গাছটা কিভাবে আসলো বা কিভাবে বা এখানে এত বড় হইল। তন্মধ্যে আমি দুটো কথা বলবো।
আচ্ছা, আপনার দুটো কথা যাওয়ার আগে আরো একবার অনেকের মাঝে প্রশ্ন দেখা দেবে, আপনি ফিজিওথেরাপিস্ট, আপনি মানে মেডিকেল লাইনে মানে লেখাপড়া করেছেন, সো আপনি এই ধরনের প্যারানর্মাল জিনিসের প্রতি কি আপনার বিলিভ আছে?
আমি একেবারে যে অবিশ্বাস করি সেটা না, আমি বিলিভ করি।
আমি এই জন্যই প্রশ্নটা করলাম যে এক একজনের বিলিভের জায়গাটা এক এক রকম এবং প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে কি বিলিভ করবে না করবে এটা যার যার ব্যাপার। এখন আমি যদি বলি যে একজন ডক্টর কোনোভাবেই প্যারানর্মাল জিনিস বিশ্বাস করতে পারবে না, এটা আমি বলতে পারি না, কে কি বিলিভ করবে এটা তার বিষয়। ওকে, আমরা ঘটনায় যাই। আপনার
এই গাছটা সম্পর্কে যখন আমি জানতে গেলাম যে গাছটা কিরকম, তো আমার যে ফ্রেন্ডটা যাদের জায়গার উপরে এই গাছটা এখন, সে আমাকে বলল যে আমার দাদার বয়স 120 বছর হবে, সে মারা গেছে কয়েক বছর হলো,
তো 120 বছর বেঁচেছে,
তার দাদা বেঁচে ছিল 120 বছর। তো তিনি বলছে যে এই গাছটা তারও অনেক আগে ওই অবস্থায় দেখতেছে তার। তো সেই হিসাবে যদি আমি ধরি বা আমার ফ্রেন্ড যেভাবে বলল, ওর নাম ইমরান, তো ও বলল যে 200 বছর হবে একটা হিজল গাছ। আমার এক ফ্রেন্ড বলল যে এই গাছটা নাকি ওই যে ভারতের যে একটা রাজ্য আছে কামরূপ কামাখ্যা, ওইখান থেকে নাকি কি ভাবে আসছে। আবার একটা শুনলাম যে ওইখানে নাকি একটা নদী ছিল, নদীতে নাকি ওইখানে ভেসে ভেসে একটা
মানে গাছটার জন্ম হওয়া নিয়েও বিভিন্ন ধরনের মিথ প্রচলিত আছে।
হ্যাঁ, আমি এরকম শুনছি আর কি। তো আমি ঘটনা আসি, সেটা হলো ওই গাছটা বড় ছিল এবং অনেকটা জায়গা জুড়ে ছিল গাছটা। ওই গাছের নিচ দিয়ে আপনার ওইখানে তো অনেক জমি জমা আছে যে চাষবাস করে, ওই সময় ডাউল জাতীয় জিনিসগুলো চাষ করা হতো আর কি। যখন ওই মানে ডাউল যে গাছগুলো পেকে যায়, একটা সময় সিজন তো শেষ হয়ে গেলে যেটা পেকে যাবে আর কি, মানে বুঝা বেঁধে বেঁধে বড় বড় বুঝা বেঁধে বেঁধে ওইটার গাছে নিয়ে দিয়ে ওইদিক দিয়ে চলে যেত আর কি। যখন ওইখান দিয়ে মানুষ যাওয়া আসা করতো তখন ওই গাছটা এতটাই উঁচু ছিল যে ওইখান দিয়ে যতগুলো মানুষ বোঝা নিয়ে যেত তারা কখনোই ওই বোঝাটা গাছের সঙ্গে বাঁচত না, ইজিলি চলে যেতে পারত, পাস করতে পারত। কিন্তু একটা সময় গাছটা এখন মারা গেছে, এক বছর হলো, মানে মারা যাওয়ার মানে আগে ওই গাছের নিচ দিয়ে একজন মানুষও যেতে পারতো না, মানে এতটা নিচু হয়ে গেছে।
আচ্ছা,
তো আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে এটা মানে মানে এটাকে আস্তে আস্তে নিজে নিজেই কি মানে নিচু হয়ে গেছে নাকি কেটে ফেলছে কেউ। তো আমাকে বললো যে না, যে গাছটা আস্তে আস্তে দেবে গেছে।
আচ্ছা,
গাছটা আস্তে আস্তে মাটির নিচে দেবে যাচ্ছে, মানে উঁচু ছিল অনেক,
মানে উল্টা গাছ যেটা হয় যে সচরাচর উপরের দিকে ওঠার কথা,
কিন্তু গাছ দিকে বা মাটির দিকে দেবে যাবে এটা আসলে আমার ধারণা নেই। তারপর আমার ফ্রেন্ড দুজনে একই কথাই বলছে, ওই গাছের মাঝখানে একটা গর্ত ছিল, তো একজন বলছে যে গর্তটা এতটাই বড় ছিল যে তিন চারজন মানুষ ওখানে বসে থাকতে পারত গর্তের মাঝখানে,
গাছের নিচে,
গাছের না গাছের যে ডালপালা গুলো আছে ওই মাঝখানে আপনার একটা গর্ত ছিল আর
কি, গর্তটা
তিন চারজন মানুষ বসে থাকতে পারত। আবার আমার যাদের জায়গার উপর,
মানে এটাও বোঝা যায় যে গাছটা কি পরিমাণ মোটা ছিল এবং বড় ছিল।
আর যাদের জায়গার উপরে গাছটা, মানে সে আমার ফ্রেন্ড হয়, ও বললো যে ওইখানে শিয়াল নাকি বাসা করছিল। তো এরকম আর কি প্রচলিত কথা আছে। শেষমেশ ওই গাছটার পাশ দিয়ে যখন যারা যায় তার কিছু অ্যাবনর্মাল বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে ফিল করছে। সেটা হলো আপনার একবার একটা কবিরাজ অনেক বছর আগে, বিশ পঁচিশ বছর আগে আর কি, তো উনি রাত করে, একটু রাত হয়ে গেছে, ওই সময় তেমন ভালো রাস্তাঘাট ছিল না, যেহেতু কবিরাজ তার একটু মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর কারণে সে একটু সাহসী। তো ওইখানে আসতেছে, আসার পরে ওই মানে যে হিজেল গাছ তার সামনে আর মানে একটু সামনে, এখন হিজেল গাছ পায়নি কিন্তু, তো ওইদিকে একটা বাচ্চার কান্না সে শুনতে পাচ্ছে, যে আমি বললাম না ডাউল যে ডাউলের যে ক্ষেত গুলো আছে ক্ষেতের কর্নারে বসে সে কান্নাকাটি করছে, একটা সাউন্ড পাচ্ছে আর কি। স্বাভাবিকভাবে সে ভাবছে হয়তো কোনো বাচ্চা টাচ্ছে এখানে, বা কেউ গেছে থেকে থেকে চলে গেছে, চলে যেতে পারে, বা অন্য কোনো ওয়ে হতে পারে, এটা উনি ভেবে আর কি ওইখানে গেছে। যাওয়ার পর যেটা হলো যে বাচ্চাটা এত মানে শক্তিশালী হয়ে গেল, ওনার সাথে মারামারি শুরু করে দিয়েছে। আমার ফ্রেন্ড শুনছে, তো আমার দাদাদের কাছ থেকে শুনছে আর কি, যে বললো যে কবিরাজ, কবিরাজ এবং ওই বাচ্চাটা প্রচন্ড মারামারি করতেছে, মারামারি করে সমস্ত কালাই ক্ষেতটা মানে যে ডাউলের ক্ষেত আছে সম্পূর্ণ একবারে ভেঙে ফেলছে। তো এক পর্যায়ে যখন আজান পড়ে যায় তখন ওইটা ছেড়ে দেয়। এটা একটা, এইটা রিলেটেড আমি যখন আর একটা শুনতে গেলাম আমার ফ্রেন্ডের কাছে, যাদের জায়গার উপরে
ওই গাছটার আশেপাশে
ঘটনাগুলো। তো আমি আবার ও আবার বললো আর একটা ঘটনা, যে আমাদের এলাকায় একটা লোক ছিল, তার নামটা হয়তো বা বক্কার হবে সম্ভবত, তিনি মারা গেছে দুই বছর আগে, যাত্রাপালা আর কি অভিনয় করতো, তো রাজার পাঠ ছিল, আর যারা রাজার পাঠ করে তারা একটু সাহসী বা হ্যান্ডসাম স্বাস্থ্যবান হয়। তো উনি একদিন মানে পালা শেষ করে তো ওই রাস্তা দিয়ে শর্টকাটে আসার জন্য দ্রুত যে ওই এলাকায় ঢুকবে তার বাড়িতে যাবে, তো উনি দ্রুত চলে আসতেছে ওই মাঠের মধ্যে দিয়ে, ওই গাছটা ক্রস করে যেতে হবে। তো উনি সেম একই রকমের কান্নার আওয়াজ পাইছে ওইখানে গেছে, উনি দেখে যে একটা বাচ্চা থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তাৎক্ষণিক ভাবে এরকম বাচ্চা হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা হয়ে যাচ্ছে। তো উনি একটু সাহসী ছিল, সামনে যাওয়ার পরে ওরা মানে বাচ্চাগুলো ওরা অ্যাটাক করছে সরাসরি, একবারে পাঁচজন লাগে, তিনজন চারজন পাঁচ, এরকম আর কি এক একবার এক এক রকম রূপ ধারণ করতেছে, মানে ডিক্রিজ হচ্ছে ইনক্রিজ হচ্ছে পার্সনগুলো। তো প্রচন্ড নাকি মারামারি হয়, আমার ফ্রেন্ডটা বললো যে ওনার সাথে খুব মারামারি হয়। যাই হোক, এরকম প্রায় দুই তিন ঘন্টা চলতে থাকে ওনাদের মাঝখানে। তো এক পরে যখন আজান পড়ে যায় তখন ওই জিনিসটা ছেড়ে চলে যায়, এটা একটা ঘটনা। আবার আমার ফ্রেন্ড বললো যে এখন গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ওর নানা বাড়ি ওখানেই, ওই গাছ থেকে সামান্য একটু দূরে আর কি ওর নানা বাড়ি।
মানে আপনি যে কয়টা ঘটনা বলছেন যে ওই গাছটার আশেপাশে
কেন্দ্রিক আমি ঘটনাগুলো বলতেছি আজকে, এটা আমাদের এলাকা, শুধু আমাদের এলাকা না, আমাদের এলাকা সহ যে আমাদের ইউনিয়ন তো সাতবাড়িয়া ইউনিয়ন, ওই ইউনিয়ন প্লাস আর একটা ইউনিয়ন আছে আপনার মানিকহাট ইউনিয়ন আছে আর কি, এই দুটো এলাকার লোকজন ওদিক অনেকেই জানে
আশেপাশে। মানে আপনি যে ঘটনাগুলো বলছেন যে ওই গাছটাকে কেন্দ্র করেই ঘটছে গাছটার আশেপাশে, দুটো ঘটনা আমরা শুনলাম, আরো একটা ঘটনা
এখানে অনেকগুলো ঘটনা আছে, আমি ওই গাছটা নিয়ে শুধু আমি বলতে চাচ্ছি। সেটা হলো যে আমার ফ্রেন্ডটা বললো যে আমার নানা একদিন রাত্রে, মানে ওই সময় তো ত্রিশ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর আগে ঘড়ি ছিল না তেমন, বা কৃষকের বাড়িতে তো এরকম ঘড়ি থাকা ইম্পসিবল একটা ম্যাটার, উনি নাকি তখন জ্যোৎস্না ছিল, হয়তো ভাবছে যে এখন আমি এক দেড় ঘন্টা সময় আছে, আমি ওইখানে জমি আছে, জমিটা আমি চাষ করবো। এই উদ্দেশ্য করে সে বের হয়েছে গরু নিয়ে, আর চাষ করা শুরু করছে। চাষ করতে 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 এক বিঘা জমি চাষ করে ফেলছে, সূর্য মানে আজান পড়তেছে না, তো এক বিঘা জমি চাষ করতে অন্তত গরু দিয়ে আপনি বুঝতে পারছেন কত সময় লাগে,
অনেক সময় লাগার কথা।
একটা পর্যায়ে আপনার উনি দেখতে পায় যে মানে ওই হিজল গাছের উপরে একটা জিনিসের একটা অবয়ব আর কি, যে হিজল গাছের উপরে একটা পা দিছে, আর একটা পাশের গ্রাম নামটা হলো যে ওটা হলো গাব গাছে বলে আর কি। তো ওই গাব গাছে এরিয়ার মধ্যে একটা নাকি বট গাছ ছিল বড়, ওই বট গাছে একটা পা আর আপনার হিজল গাছে একটা পা দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, বিশাল একটা অবয়ব নিয়ে, যেটা আমি একটু আগে একটা ভাই বলে গেছে যে একটা মানে মাঝখান দিয়ে যেতে বলছে একটা দুই গাছে দুই পাশে,
যেটা আমরা অনেক ঘটনায় পাই
এরকম। একটা পর্যায়ে উনি নাকি মানে আমার ফ্রেন্ডের নানাকে মানে একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, গরুর কারণে নাকি পারতেছে না সম্ভবত। আমি ও বলে যে গরু এখানে ছিল, মানে অনেক সময় তো গরু বা এই জাতীয় জিনিস কিন্তু টের পায় ওরা, অনেক কিছু
অনেক পশু পাখি আছে যেটা ধরতে পারে, যে জিনিসগুলো সাধারণ মানুষ আমরা ধরতে পারি না,
পশু পাখি আন্দাজ করতে পারে।
তখন চলে যাবে যে ভাবছে যে কি ব্যাপার রাত হচ্ছে না, তাহলে সম্ভবত আমি অনেক আগে চলে আসছি ওইখান থেকে, সে চলে আসতে যায়। তারপরে ওই অভাবটা বলতেছে তোর গায়ে জোর ছিল তুই বেঁচে গেলি। তারপরে আপনি ওইখানে অনেককে দেখছে যে আগুনের কুণ্ডলী, যেটা নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলছি বলে গেছে, আগুনের কুণ্ডলী কিন্তু আপনারা দেখা যায়
অনেক ক্ষেত্রে, অনেকেই দেখেছে বলেছে।
আমি বলছি আগে এপিসোডে দাদুরা ছিল, ওরা বলতেছে ওনাদের মুখ থেকে শোনা যে ওইখানে আগুনের কুণ্ডলী দেখা যায় গাছটার আশেপাশেই, ওইখানে লাফালাফি করতেছে, একটা আগুনের গোলা থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার একটা হয়ে যাচ্ছে। আপনি যে তেঁতুল গাছের কথা বললেন, আমার ফ্রেন্ড বলল যে ওর নাম আশিক, তো ও আমাকে বললো যে বন্ধু যে আমাদের যে গাছ ছিল একটা তেঁতুল গাছ, ওইটা আমাদের এলাকায় সবচেয়ে বড় তেঁতুল গাছ ছিল, অনেক বড়, অনেক মোটা এবং অনেক বড় ছিল। ওই গাছটা অনেক কাহিনী আছে, তার মধ্যে একটা আমি বলি, সেটা হলো যে ওই হিজল গাছ থেকে একটা আগুনে নাকি কুণ্ডলী সরাসরি ওদের তেঁতুল গাছে আসতো।
আচ্ছা, আসলে এই দুটো দুই গাছ নিয়ে, কিছু কিছু গাছ আছে যেগুলো নিয়ে অনেকের মাঝে আমাদের ভয় প্রচলিত আছে, যেমন হিজল গাছ, তেঁতুল গাছ, গাব গাছ, বট গাছ, এগুলো আসলে এই গাছগুলোকে আমরা কোনোভাবে মানে এই হরর ঘটনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই দিছি, মানে বট গাছগুলোকে।
আমি বলি সেটা হলো ওই গাছটা আপনার আমি শুনছিলাম আমার এক চাষার কাছ থেকে, সম্ভবত অনেকদিন আগে শুনছিলাম আমি। তো ঘটনাটা ঠিক এরকম যে আপনার ওই সময় তো রাস্তাঘাট খুব খারাপ ছিল, 30-35 বছর আগে যে রাস্তাতে যাওয়া আসা করতো মানুষ, এই রাস্তাটা একটু হরর ছিল, মানে শর্টকাটে যাওয়ার জন্য ওই রাস্তাটাকে বেছে নেওয়া হতো।
বুঝতে পেরেছি,
মানে মানে মাঠের মাঝখান দিয়ে আমাদের গ্রাম মানেঘাটের যে ওইখানে ওই রাস্তা দিয়ে আপনার একটা কবরস্থান আছে, ঘর পাশ দিয়ে চলে আসতে সরাসরি, শুনছি আমি আর কি যেরকম। তো এরকম নাকি একবার এক ব্যক্তি এরকম আসতেছে কিন্তু রাস্তাটা আপনার দিকটা চেঞ্জ করে নিয়ে সেই হিজল গাছে নিয়ে আসতেছে, অনেক দূর ঘুরে ঘুরে হিজল গাছে নিয়ে আসতেছে, ওইখানে দিকটা চেঞ্জ করে দিচ্ছে বারে বারে, এরকম তিন চারবার হয়ে যায়, আবার যায় আবার সেম জায়গায় চলে আসে, পরে আস্তে আস্তে সে যাই হোক ওইখানে চলে আসে, এরকম ঘটনা ঘটছে। অনেক ঘটনা আছে যেহেতু গাছ নিয়ে, আমি আর বেশি আর বাড়াবো না, গাছটা শেষ পর্যন্ত দিকে যাচ্ছি, যেহেতু গাছটা বয়স অনেক, সেদিক থেকে বিবেচনা করলে গাছটা স্বাভাবিকভাবে মারা গেছে, যেহেতু বয়স হয়েছিল অনেক, মারা যেতেই পারে। কিন্তু এখানে ঘটনা হচ্ছে আপনার যে গাছটা মারা গেলে ওই গাছের পাতা বা যে ডালপালাগুলো থাকে, হ্যাঁ মরা ডালপালা বা পাতাগুলো থাকে, এগুলো কিন্তু কেউ নিত না, এগুলো নিতে নিতে পারতো না, ভয় একটা ভয়
কিউরিয়াসিটি।
এবং কেন কাজ করতো আমি সেটা বলবো, অনেকদিন আগে আপনার ওই গাছ কিছু ডাল ওইখানে পড়েছিল, তো এক ব্যক্তি নাকি ওইখানে ওই এলাকার একটা ব্যক্তি যে গাছটা আমি যখন বললাম গাছটা মরে গেছে না কেটে ফেলছে, তখন এই ঘটনা আমাকে বলছে যে ও বললো যে আমি শুনছি মরা ডালগুলো যখন ওইখান থেকে কেউ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যখন লাকড়ি হিসেবে ইউজ করছে জ্বালানি হিসেবে, তখন নাকি ওই ফ্যামিলিটার বাড়িটাই পুড়ে যায় সমস্ত একটা ঘটনা। আর জানেন আমি কেন মানে অন্য কোন ওয়েও হতে পারে পুড়ে যাওয়ার পরে পুরো,
কিন্তু সবাই ওইটার সাথে এটা রিলেট করতেছে, এটা থাকে, এটা হয়। মানে আমি ডরে আগেও অনেক আগে শেয়ার করেছিলাম, আমার বাসায় একটা কাজের জন্য কিছু মিস্ত্রি কাজ করত, বাড়ি ছিল যেই গ্রামে, ওই গ্রামটার নাম ছিল খুব সম্ভবত কাশীপুর বা কিছু। তো উনাদের যেটা হয়েছে যে উনাদের এলাকায় এরকম একটা গাছ ছিল, কিছু থাকে না যাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে কাঠ বানিয়ে বিক্রি করে, প্রফেশন থাকে উনাদের, এখানে একটা এরকম গাছ ছিল। তো ওই লোকটা নাকি ওই গ্রামের যে যাদের মালিক, যারা মালিক ছিল ওই গাছটার, এটা খুব সম্ভবত গাব গাছ বা কিছু একটা গাছ ছিল, তো ওরা বিক্রি করতে চেয়েছে, কিন্তু মানে মানে যারাই কিনে ওটা কাজ করতে আসছে, কাটতে আসছে, তাদেরই ঝামেলা হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে গেছে, এক দুজন নাকি মারাও গেছে, মানে ওনার কাছ থেকে আমি যেটা শুনেছিলাম। তো পরে এটা আর কেউ কেনে না ভয়ে, তো এক পর্যায়ে যায় মালিক সে আর বিক্রিও করতে যাচ্ছে না, যেহেতু এরকম হচ্ছে। তো অনেক বছর পরে গাছটা হয়েছে কি মানে ঝড়টর এসে পড়ে গেছে, এইভাবেই পড়ে, মানে আস্তে আস্তে পড়ে গেলে কি হবে, মরে যাবে গাছটা। তো এইভাবে মরে টরে গেছে, এর পরেও কেউ ওই গাছ থেকে কেউ একটা ডালাও সংগ্রহ করে নেই,
বুঝলে, ভয় কাজ করে,
ভয় কাজ করে। এই হচ্ছে আর কি বিষয় যে আসলে আসে, মানে গাছ নিয়ে অনেকের মাঝে এই ধরনের ভীতি আছে। গ্রামে গেলে আশেপাশে যারা আছে, শহরের মানুষ জানি না, এটা হয়তো বা বিশ্বাস করতে যাবে না, কিন্তু গ্রামে যারা আছে আমি শিওর মানে ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করবে, প্রত্যেকের আশেপাশে গ্রামে এরকম কিছুটা খুঁজে পাবে।
আসলে এরকম ঘটনা যা আপনার আছে বা তাল গাছ নিয়েও কিন্তু অনেক ঘটনা,
অনেক ঘটনা আছে। শিওর, আপনার হিজল গাছটা নিয়ে,
হিজল গাছে যখন আপনার এরকম ওনার বাড়ি পুড়ে যায়, তো সেখান থেকে একটা কিউরিয়াসিটি মানুষের মধ্যে কাজ করে যে আমি যদি এই গাছের ডালপালা আবার নিয়ে যাই তাহলে আমারও হয়তো বা কোনো একটা বিপদ হতে পারে। তো আমার যে ফ্রেন্ডরা যাদের বাসা মানে যাদের জায়গার উপরে গাছটা, ও বললো যে ওইখানে এমন একটা জিনিস হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে যে ওইখানে আপনার মানে মানুষজন আমরা চিনি বলি আর কি, ওইরকম যে কেউ পায়খানা করে ওখানে দিয়ে যাচ্ছে, কেউ ছাগল, কেউ মুরগি, এরকম বিভিন্ন রকম জিনিস দেওয়া মানে শুরু করে একটা পর্যায়ে।
ওকে, বুঝতে পারছি। মানে
তখন তাদের একটা মানে তাদের মধ্যে একটা চলে আসছে,
বিলিফ চলে আসছে
যে এর এখানে দিলে হয়তো বা ভালো হবে। তো আমার এক ফ্রেন্ড বললো যে গাজীপুরে পড়াশোনা করে, ও বলে যে আমি নিজেও একটা ছাগল এরকম পাইছিলাম ওইখান থেকে, ছাগল দান করে গেছে, ওই ছাগলটা আমার আমি ধরে নিয়ে আসছিলাম আর কি। যাই হোক, এখন ওই গাছটা মারা গেছে, দু বছর হলো।
ওটা কি মানে এখনো পড়ে আছে ওভাবেই নাকি? এটা
হ্যাঁ, আমি এটা বলবো, সেটা হলো ওই গাছটা আমাদের এলাকায় একটা কবিরাজ আছে, সে জানাশোনা ছিল, যার কারণে সে এটা ইউজ করতে পারছে, যেভাবে নিয়ে গেছে। এটা আমি আরো শিওর হবো, আমি নেক্সট ডে যদি গ্রামে যখন যাবো তখন আমি আরো শিওর হয়ে আসবো, তখন আমি বলবো যে এটাকে মানে প্রমাণটা আমি বলে দিব। তো এটা ছিল আমার ঘটনা। আর একটা বলে রাখি, সেখানে হলো আপনার ওইটার পাশে কিন্তু একটা মানে পারিবারিক কবরস্থান আছে।
আচ্ছা, ওই হিজল গাছ?
হ্যাঁ, হিজল গাছের পাশে একটা পারিবারিক কবরস্থান আছে। তো এখানে আসলে এরকম
মানে মরে যাওয়ার পরেও যেহেতু কেউ ধরে নাই, কি পরিমাণ ভয় ছিল এটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভয় ছিল। তো যাই হোক, এই হিজল গাছের ঘটনাটা ছিল, মানে আমি জানি আপনার কাছে আরো অনেক ঘটনা আছে, যেহেতু সময় বলে একটা বিষয় আছে, হয়তো কোন একটা এপিসোডে আরো একবার আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। সো দেখা যাক, যদি আরো আপনি বলেছেন যে আপনি আরো কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছেন অন্যান্য ঘটনাগুলো, যদি সেগুলো হয়ে যায় কোন একটা এপিসোডে হয়তো আরো একবার পাবো আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।
সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবিসি রেডিও 89.2 FM এ, এবং কিবরিয়া ভাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে রেসপেক্ট জানাচ্ছি।
ওকে, আমরাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এই ঘটনা চলতে চলতে আরো একবার ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, আরো একবার ব্রেকে যাচ্ছি আমরা। আশা করি সাথেই থাকবেন, শুনছেন এবিসি রেডিও FM 89.2। সুমন আছি, সেই সাথে রয়েছে আর জে কিবরিয়া, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়।
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 তে, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আর জে কিবরিয়া, এবং যে অতিথিরা এতক্ষণ ছিল প্রত্যেকের ঘটনাই শোনা হয়ে গেছে, এবং আমরা কিন্তু এই ঘটনা শুনতে শুনতে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হাতে আরো কিছুটা সময় রয়েছে, এই ফাঁকে আমরা আরো একটা ঘটনা, হক ভাইকে এতক্ষণ চুপ করে থাকতে মানে আমরা দেখেছি, আপনারা শুনেছেন, চুপ করে থাকতে তো আর শোনা যায় না, চুপ করেই ছিল হক ভাই, এতক্ষণ শুনেছে ঘটনা। তো হক ভাইয়েরও একটা ঘটনা আছে, হক ভাই আমাদের সাথে শেয়ার করবে, এবং আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি ঘটনা শুনতে শুনতে, এবং হক ভাইয়ের এই এক্সপিরিয়েন্সটা দিয়েই আজকের ডটটা র্যাপ আপ করবো আজকের মতো। সো হক ভাই, শেষ দিকে তো চলেই আসছি, এতক্ষণ তো আপনি মনোযোগ দিয়ে শুনেছেন, এবার শোনান আপনি, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে আপনি বলছিলেন আমার সাথে, সো এই ঘটনাটা একটু শুনি আমরা।
ধন্যবাদ সুমন ভাই, আমি তখন ম্যাট্রিকের স্টুডেন্ট, ম্যাট্রিকের স্টুডেন্ট, ফুফুর বাড়ি যশোর চুয়াডাঙ্গাতে।
আচ্ছা,
আমি যখন ক্লাস ফোরে পড়তাম আমার বাবা আমাকে নিয়ে আমার ফুফুর বাড়িতে নিয়ে গেছিলেন, যে তুমি তো তোমার ফুফুর বাড়িতে কখনোই যাও নাই, আসো তোমার ফুফুর বাড়িটা একটু চিনাই দিই। তো আমার ফুফুরা স্বাধীনতার পর, যুদ্ধের পরে তারা ওখানে চলে গেছেন। তো আমি আমার বাবার সাথে আমার ফুফুর বাড়িতে বেড়াতে গেলাম, যেভাবে গেছি ওইভাবেই আমার ডায়েরিতে নোট রাখছি ঠিকানা কিভাবে যেতে হবে পরবর্তীতে, বাসাটা চিনে আসছি। আমি যখন ম্যাট্রিকে পড়ি, ম্যাট্রিক পড়া অবস্থায় কিছু ভ্যাকেশন পেলাম কয়েকদিনের জন্য, ওই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলাম যে এবার আমি একা একাই আমার ফুফুর বাড়িতে বেড়াতে যাব। ক্লাস ফোর প্রথম যাওয়া এবং ম্যাট্রিক হচ্ছে আমার দ্বিতীয়।
এবং ক্লাস ফোরে আপনি লিখে রেখেছেন কিভাবে যেতে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই ভ্যাকেশনে আমি রওনা দিলাম আমার ওই ঠিকানা অনুযায়ী, এখান থেকে ট্রান্সপোর্টে রওনা দিলাম এবং আরিচা ব্রিজ পার, আরিচা ফেরি পার হয়ে ওই পারে আবার ইগল ট্রান্সপোর্ট আছে, ওটা দিয়ে আমি চুয়াডাঙ্গায় গেলাম। তো যেতে যেতে সন্ধ্যার কাছাকাছি ওই জায়গাতে, আমার ছয় বছর আগে যাওয়া আর ছয় বছর পরে যাওয়া তো অবশ্যই ডিফারেন্স, রাস্তাঘাট উন্নতি হয়েছে এবং আরো নানান রকম পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। তো আমি ওই এলাকার রিক্সা, ওই রিক্সাতে আমি চুয়াডাঙ্গা ওই গ্রামের ভিতরে রওনা দিলাম। যেতে যেতে একটা বাজারের ওখানে রিক্সা থামিয়ে দিল, পরে বলল যে বাবা তুমি কোথায় যাবা, গ্রামের নাম বললাম আমি এখন বলছি না। তো ওই গ্রামের রাস্তাটা উনি বলে দিলেন, এখান থেকে তো আর রিক্সা যাবে না, তোমার হেঁটে যেতে হবে। তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার সাহস নিয়ে আমি একাই রওনা দিলাম যে না একাই যাব, সমস্যা নেই, যেহেতু আমি গ্রাম চিনি আর সমস্যা হবে না। তো হাঁটতেছি সন্ধ্যার পর, গ্রাম এলাকা তো চুয়াডাঙ্গাতে অনেক সুপারি গাছ, সুপারি গাছ, সুপারি গাছটাই বেশি ওদিকে আমি যতটুকু দেখলাম। সন্ধ্যার পরে একদম বেদঘুটে অন্ধকার, গরুর গাড়ি কিছু কিছু যায় এবং মহিষের গাড়ি কিছু কিছু মাটির রাস্তা দিয়ে যাচ্ছে দেখতেছিলাম। তো আমি ওই রাস্তা ধরে একটু ডানে মোড় নিলাম, তখনটাই আমার মনে হয় ভুল হয়েছিল, আমি আমি ফিল করি যে ওইটাই আমার ভুল ছিল, যে ডানে আমি ভাবতেছিলাম যে এই রাস্তাটা দিয়ে হয়তো আমি ক্লাস ফোরে যখন পড়ি তখন হয়তো এদিক দিয়ে আমি গিয়েছিলাম ফুফুর বাড়িতে। ওই ডানে মোড় দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম চিকন রাস্তাটা দিয়ে, দুই পাশে খেজুর গাছ, সরি সুপারি গাছ, সুপারি গাছ, অনেক অন্ধকার, সাথে কোনো লাইট নেই, টর্চ নেই, মোবাইল নেই। আমি হাঁটছি যাচ্ছি ভিতরের দিকে, কোনো বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না, সুপারি বাগান বলে যেটাকে, দুই পাশে অনেক দূর থেকে দেখা যায় একটু লাইটের আলো দেখা যাচ্ছে। তো ভাবলাম ওইটা হয়তো কোনো মানুষের, জনমানবের বসতি আছে, ওটা হয়তো কেউ রান্না বান্না করছে বা লাইটের আলো জ্বলতেছে। তো আমি ওই আলোটা ধরেই হাঁটছি, প্রায় পাঁচ মিনিট হাঁটলাম, কিন্তু ওই বাড়ির কাছাকাছি যেতে পারছি না। আলোটা আমার কাছে মনে হচ্ছে যে এখনো ডিস্টেন্সে, অনেক ডিস্টেন্সে। আমি ওই আলো ধরে ধরে আমি হাঁটছি, একটু পরে দেখি যে আপনার আলোটা বন্ধ হয়ে গেছে, একদম অন্ধকার, কিন্তু বিদঘুটে অন্ধকার। আমি অনেক বেশি তখন নার্ভাস হয়ে গেলাম, সন্ধ্যার পর, রাত তো বেশি হয় নাই সন্ধ্যার পর, বাট এত অন্ধকার, এখন আলোটাও সামনে নেই, আমি তো এরকম চিকন রাস্তা দিয়ে হাঁটছি, আমি কি আসলে ঠিক জায়গায় পৌঁছাতে পারবো? এই ভয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছি, হঠাৎ করে কানের কানের দিক দিয়ে কি যেন একটা বাড়ি লাগলো, দৌড় দিল। তো ভাবলাম হয়তো কলাবাদুর বা চামচিকা, এগুলি হয়তো পাখিটাকে আমার কানে লাগছে। নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে সমস্যা নেই, কোনো ভয়ানক কিছু নাই, এটা হয়তো বাদুর। আমি আবার হাঁটছি, হঠাৎ করে বাঁশ, হ্যাঁ, আমার মাথার উপর যেমন পড়তেছে এরকম, মানে খুব জোরে জোরে ভাঙতেছে, শব্দ হচ্ছে এরকম,
মানে শব্দ
হচ্ছে,
টাচ পাচ্ছেন
না? না, টাচ পাচ্ছেন, আমার গায়ে লাগতেছে না। তখনও কিন্তু আমি, অমন ভাই, আমি ম্যাট্রিক স্টুডেন্ট, আমি অনেক অনেক ভয় পাচ্ছিলাম। তখন ভাবলাম যে না, এখানে তো অনেকগুলো পাখি একসাথে এসে জড়ো হয়েছে, যার কারণে ফ্লেক্সিবল যেহেতু অটো শব্দ হচ্ছে, নিচের দিকে নামতেছে, কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না। কিন্তু আমি আইডিয়া করে করে, আন্দাজ করে করে আমি আর ডানে বামে যাচ্ছি না, সোজাই যাচ্ছি, একেবারে সোজা। একটু পরে দিয়ে খুব জোরে, মানে আমার সামনে দিয়ে দৌড় দিল কিছু একটা, বাতাস লাগলো, দৌড় দিল এবং বাসের ভিতরে ঢুকে গেল, বাসের ভিতরে ঢুকে গেল, শব্দ হচ্ছে যে একটা কিছু প্রাণী ঢুকলো। তো আমি নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো শিয়াল হতে পারে, বন্য কোনো প্রাণী হতে পারে, আল্লাহ হয়তো আমাকে বাঁচাইছে। তারপরে সুমন ভাই, দূর থেকে ওই আলোটা আবার জ্বলে উঠলো, ওই বাড়ির আলোটা জ্বলে উঠলো। আমি তখন একটু ভরসা পেলাম যে না, এখন আমি রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই এই গতি ধরে, এই গতিতে হাঁটবো সোজা। আমি সে আলোর দিকে করে আমি হাঁটতেছি, জঙ্গল শেষ, অর্থাৎ জঙ্গল সুপারি বাগান যাই ছিল সবই পাড়ি দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু বাড়িটা হচ্ছে একটা বিশাল পুকুরের ওই পারে। পুকুরটা চতুর্দিকেই নারিকেল গাছ, বিভিন্ন গাছপালায় ভরা। বাড়িটা পুকুরের ওই পারে এবং রাস্তার পরেই ওই পুকুর, অর্থাৎ পুকুরে যাওয়ার এই ছোট রাস্তাটা ছিল। এখন আমি পুকুর পাড়ি দিয়ে আমি ওই বাড়ির দিকে কিভাবে যাবো? রাস্তা আমি হারিয়ে ফেলছি, বলা চলে আমি হারিয়ে ফেলছি রাস্তাটা। আমার সাহস হচ্ছে না, কিভাবে আমি আমার ফুফুর বাড়ি খুঁজে বের করবো, এই জায়গাটা থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো। আমি সাহস করে পুকুরের পাড়ে উঠলাম এবং যেতে যেতে হঠাৎ করে পড়ে গেলাম পিছিলকে। হয়তো কোনো কাদামাটি ছিল বা কলার ছিলা টিলা কিছু একটা ছিল যেখানে আমি পড়ে গেছি। কিছু একটা পায়ের মধ্যে লাগার কারণে আমি পড়ে গেলাম, হোঁচট খেলাম। এবং হোঁচট খাওয়ার পরে পুকুরের পাশেই বৃষ্টি বৃষ্টি বা কোনো রকম পানি টানি জমা ছিল কোনো কারণে, ওই পানিতে আমার পায়জামা প্যান্ট জামা কাপড় সব একেবারে কাদা মাটি হয়ে গেছে, কাদাকাদি হয়ে যাওয়ার কারণে ময়লা। আমি এখন কি করি? এত রাতে আমি এখানে আসলাম, ফুফুর বাড়িতে বেড়াতে যাব, আমি কাদামাটিতে মাখামাখি, অন্ধকার, আমার ভয় আরো বেশি বেড়ে যাচ্ছে। ঘটনা কি, হচ্ছেটা কি? আজকে কি আমি ফুফুর বাড়িতে যেতে পারবো না? তো সুমন ভাইয়া ওগুলি ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য আমি সাহস করে বিশাল পুকুর, পাকা শান বাঁধানো যেই ঘাট বলে, খানদানি টাইপের একটা ঘাট, ওখানে আমি সাহস করে গেলাম যে এটি ওয়াশ করবো আমি। দ্যাট টাইম আই এম এবল টু সুইমিং, তো আমি ওখানে নিচে নামলাম পুকুরের কাছাকাছি, চেষ্টা করছি ধোয়ার জন্য, পানি ধরে ধরে এরকম ধুচ্ছি। তো যেই পাটা তো ধুইলাম, হঠাৎ করে আমি নিচের সিঁড়িতে পড়ে গেলাম। পানিতে কিন্তু নামি নাই, পানিতে নামি নাই, আমি নিচের সিঁড়িতে পড়ে গেলাম। তখন আমার প্যান্ট পুরোই ভিজা, একেবারেই ভিজা। আমি আস্তে আস্তে করে পুরো প্যান্টেই ওয়াশ করলাম, হাতে পায়ে যত ময়লা ছিল সবই ধুইলাম। কিন্তু আমি উঠতে পারতেছি না, উঠতে পারতেছি না। যেই সামনে কদম বাড়াই, সেই আমি আরেকটা স্টেপ পিছনে নিচে চলে গেলাম সিঁড়ির। এবং এতটাই এতটাই পিছিল ছিল সিঁড়িটা, শেউলে শেওলা, অনেক শেওলা সিঁড়িতে। তারপরে নিচের সিঁড়িতে যাওয়ার পরে আমি শক্ত করে উপরে সিঁড়িটাতে ধরলাম, কিছুতেই পানির নিচে নামা যাবে না, যতই পিছিল থাকুক আমাকে এখান থেকে উঠতেই হবে। তো সুমন ভাইয়া অনেক ট্রাই করতেছি, উঠতে পারতেছি না। আমি আবার একটা সিঁড়ি নিচে চলে গেলাম, এত দাঁড়াইতেই পারি না আমি, আমার পায়ে ব্যালেন্সই হচ্ছে না যে আমি দাঁড়াবো। তখন ভাবলাম শ্যাওলার কারণে হয়তো আমি পড়ে যাচ্ছি, আমি ইম্বুলেন্স, তখন আমাকে আমাকে হয়তো ভূত পেরত কিছুই আমার মাথায় তখন ছিল না যে আমাকে টানতেছে, এরকম কোন চিন্তাই ছিল না। হ্যাঁ, আমার চিন্তা একটাই ছিল যে শ্যাওলার কারণে আমি নিচে নেমে যাচ্ছি। তো অনেক কষ্ট করে দুই হাতে ভর দিয়ে আমি উপরের দিকে এরকম ভেসে উঠলাম, দুই হাতে ভর দিয়ে একটা সিঁড়িতে ধরে। তারপর আস্তে আস্তে জামাটা খুলে উপরে রাখলাম, ওই জামার উপরে পাড়া দিলাম
যাতে পিছলে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যাওলা যাতে পিছিল না কাটে। তো উনি জামায় পাড়া দিয়ে তখন আস্তে আস্তে উপরে দিকে এসে আমি আবার ওই যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তার মাথায় গেলাম, গিয়ে আবার চিন্তা করলাম দেখি সঠিক রাস্তাটা পাই কিনা আমার ফুফুর। তখন শুনবে আবার ব্যাকে যাওয়াটা এই জঙ্গল দিয়ে যেখান দিয়ে আমি আসলাম, যা পিছনে আমার কানের পাশে শব্দ হলো, উড়াল দিয়ে চলে গেল, বাঁশ ভেঙে পড়তেছিল এরকম। তখন এই চিন্তা চেতনা নিয়ে আমি চোখ বন্ধ করে ভিতর দিয়ে মানে দৌড় দিলাম, এবং যখন ক্লান্ত আমি আবার হাঁটা ধরলাম ওই পারে, দেখি যে গাড়ি যাচ্ছে, কিছু কিছু হারিকেন জেলে ওইটা দেখে আমি সাহস পেলাম যে না, আমি আবার এটা পাড়িয়ে দিতে হবে। এই পাশটাতে যখন আসতেছিলাম তখন ওই একটাই আলো ছিল ওই বাড়ির ভিতরে, বাট পিছনের দিকে যখন আবার ব্যাক দিলাম তখন ওই মেন রাস্তার লাইট গুলো দেখা যাচ্ছে। তখন সাহস বাড়লো এবং খুব সাহস নিয়ে আবার ওই রাস্তাটা পাড়ি দিয়ে পরে একটা সময় ফুফুর বাড়ি খুঁজে বের করি।
অবশেষে পৌঁছাতে পারে,
পৌঁছাতে পারি। তখন ফুফু আমাকে দেখে তো পানি অনেক ভয় পেয়ে গেছে।
আসলে এই যে মানে এখানে আমি কি বলবো যে হয়তো মানে কোনো কিছু কিন্তু আপনি দেখেন নাই,
দেখি নাই,
কিন্তু ওই যে এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টের যে আপনার এক্সপিরিয়েন্স, এইটা ভাই যেখানে যে না গেছে, ওই এনভায়রনমেন্টে যে না উপস্থিত ছিল, কোনো ভাবেই বিশ্বাস করবে
না
এটা আসলে কি ধরনের ভয়ঙ্কর হতে পারে। সো এইটা এই জন্যই বলি যে আমরা মানে আপনি যখন যদি ভয় পেতে চান ওই এনভায়রনমেন্টও জরুরি, ওই এনভায়রনমেন্টে আপনি যান, ওই এনভায়রনমেন্টে আপনি পড়েন। আজকে যে এনভায়রনমেন্টে আপনি একা ছিলেন, ডেফিনেটলি ওখানে যদি আপনারা তিন চারজন থাকতেন এই ভয়টা হয়তো
কাজ করতো না।
এখন একা ছিলেন, তার উপর সব মিলা এনভায়রনমেন্ট, মানে একটা নর্মাল জিনিসও তখন মনে হয় যে অনেক ভয়ঙ্কর, অনেক
ভিতরে,
হ্যাঁ ভুতুরে কিছু একটা। সো এইটা এই জন্যই বলি যে এনভায়রনমেন্টটা অনেক জরুরি। এবং এনভায়রনমেন্টের কথা থেকেই বলি, এনভায়রনমেন্ট এই মুহূর্তে অনেক রাত হয়ে গেছে, সো ঘুমানোরও টাইম হয়ে গেছে, এবং ঘুমাইতে যাওয়ার আগে একটু ভয়ের ঘটনা শুনে ঘুমাচ্ছেন, জানি না ঘুমের মধ্যে আপনারা কোনো কিছু দেখছেন কিনা, সেই মানে ব্লেমটা কিন্তু আবার ডরের উপর চাপায় দেওয়া যাবে না যে আপনাদের ডর শুনেই ঘুমের মধ্যে এইরকম কিছু দেখেছি, ডরে কি হচ্ছে এটা। কর্তৃপক্ষ কিন্তু এটার জন্য দায়ী নয় যে আপনি যদি ডর শুনে ভয় পেয়ে ঘুমাতে যান বা ঘুমের মধ্যে যদি ভয় পেয়ে থাকেন। যাই হোক, আবার অনেকে এটাও বলে থাকে ডর শুনে কোনো ভয়ই পায় না, হাসি পায়, সেক্ষেত্রেও কর্তৃপক্ষ দায়ী না। যাই হোক, আপনি ভয় পাবেন, হাসি পাবেন, সম্পূর্ণটাই আপনার ব্যাপার, আপনার কাছে অপশন রয়েছে, আপনি চাইলে শুনতে পারেন, আপনি না চাইলে নাও শুনতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তবে যাই হোক, আপনারা আমাদেরকে যতটুকু ভালোবাসা দিয়েছেন, ডর আলোচনা সমালোচনা সব জায়গা থেকে সব আপনাদের মতামত সব সময় গ্রহণ করে এবং সেই মতামতের ভিত্তিতেই ডর এবং এবিসি কাজ করার চেষ্টা করে, আশা করা যায় সামনের যে সময়গুলো আছে আপনারা আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো আমরা র্যাপ আপ করছি ডর, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের বৃহস্পতিবার আবারও নতুন অতিথিদেরকে নিয়ে আবারও বেশ কিছু ঘটনা আপনাদের সাথে তুলে ধরার জন্য বা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য চলে আসব। সবাই অনেক ভালো থাকেন, শুভরাত্রি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।